Close Up presents Hello 8920 Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। বুধবারের রাত, এক অর্থে বৃহস্পতিবারের দিন শুরু, রাত 12টা হচ্ছে সময় এবং জীবনের গল্প নিয়ে আমি হাজির হয়ে গেছি। আমার জীবনের গল্প না, ইনফ্যাক্ট একজন বন্ধু এসছেন সেই সুদূর ফটিকছড়ি থেকে সেই মুহূর্তে স্টুডিওতে এবং তার জীবনের গল্প। নিঃসন্দেহে আজকে রাত 2টা পর্যন্ত সবাইকে থাকার জন্য আমি আমন্ত্রণ জানাবো। স্পেশালি আজকের জীবনের গল্পটা অনেক গুরুত্বপূর্ণ, যাই হোক কথা না বাড়িয়ে আমি তাকেই সরাসরি আমন্ত্রণ করতে চাই। এবং একই সাথে আপনারা নিশ্চয়ই জানেন আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকবেন যারা। ফেসবুকের ঠিকানাটি হচ্ছে www.facebook.com/kibriya.rj kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। আপনার নাম?
আমার নাম মানিক, মানিক ডাকে, আর আসল নাম হচ্ছে আব্দুর রহিম।
পুরো নাম হচ্ছে আব্দুর রহিম, এমনি মানিক নামে আপনাকে?
মানিক নামে আমার সবাই চেনে।
আচ্ছা, বর্তমান বয়স?
আমার বর্তমান বয়স 25।
25 বছর বয়স। আপনি থাকেন কোথায়?
আমি থাকি আমার গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ি হচ্ছে চট্টগ্রাম ফটিকছড়ি।
চট্টগ্রামের ফটিকছড়ি,
আমার গ্রামের নাম সুন্দরপুর।
প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় বলে রাখি, এই ছেলেটি সারা রাত জার্নি করে, সারা দিন জার্নি করে আজকে হ্যালো 8920 তে আপনাদের কাছে জীবনের গল্প বলতে এসেছে। অত্যন্ত ক্লান্ত, জার্নির সময় ঘুমোতেও পারেনি। এবং যারা চিটাগাংয়ে থাকেন তারা নিশ্চয়ই জানেন যে আপনারা জীবনের গল্প বলতে হলে আপনাদেরকে ঢাকায় আসতে হয়, ঢাকায় এসে জীবনের গল্প বলে তারপর আবার জার্নি করে চিটাগাংয়ে যেতে হয়। এটা অনেক টাফ, বিশেষ করে ঢাকার বাইরের লিসনারদেরকে যখন আমরা আমাদের রেডিওতে নিয়ে আসি তারা অনেক পরিশ্রম করে আসেন। তো আজকে এখানে ও এসছে তার জীবনের গল্প বলার জন্য। আমরা ওকে কিছুক্ষণের জন্য হলেও এই দু ঘন্টার মতো সময়, যতটুকু সময় হ্যালো 8920 চলে, আমরা একটু মনোযোগ দিয়ে ওর কথাগুলো শুনবো। বিকজ হ্যালো 8920 প্রত্যেকটি জীবনের গল্পই কিন্তু আমাদেরকে চমৎকার সব মেসেজ দেয়। বলুন ভাই, 25 বছরের, কি যেন নাম বলছিলেন আপনার?
আমার এমনি নাম
মানিক, মানিক ডাক নাম হচ্ছে মানিক।
মানিক নাম আমি সবাই চিনি, আর স্কুল মাদ্রাসা
সুন্দরপুর হচ্ছে আপনার গ্রামের নাম না?
আমার গ্রাম নাম সুন্দরপুর।
নামটা তো অনেক সুন্দর, গ্রামটা কি সুন্দর?
গ্রাম অনেক সুন্দর,
গ্রাম অনেক সুন্দর। ঠিক আছে, যাবো একদিন আমরা সবাই মিলে, হ্যালো 8920 শ্রোতারা সবাই মিলে একদিন ওর গ্রামে চলে যাব। আমার মনে হয় গ্রামে মাটি ফেলে, মাটিতে পা দেওয়ার জায়গা থাকবে না। ওকে বলেন, শুনি ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে।
আমি যখন এই আমার আম্মুকে যখন আনে, আমরা আমাদের ফ্যামিলি অনেক অত্যন্ত গরিব ছিল।
জি।
তো এই আমার আব্বুরা পাঁচ ভাই ছিল, দুই ভাই বিবাহ করে সেপারেটলি আমার আব্বুদের তিন ভাই থেকে আলাদা হয়ে গেছে।
আপনার এই বাপ ভাই যারা, যাদের কথা বলছেন, এরা মূলত কি করতো? কৃষিকাজ?
কৃষিকাজ না, রিক্সা চালাতো।
রিক্সা চালাতো।
আমার আব্বারা তিন, যে তিনজন আছে, একজন ইয়া করতো ওই আইসক্রিম বিক্রি করতো।
আচ্ছা।
আর আমার আব্বু, আমার ছোট আঙ্কেল রিক্সা চালাতো।
আচ্ছা।
আমার ছোট বড় দুই জেটা বিবাহ করে এরা আমার আব্বুদের থেকে সেপারেট হয়ে গেছে।
আচ্ছা।
তারপর আমার দাদু অনেক কষ্ট করে, একদম মানুষের করে কাজ করে, অনেক কষ্ট করে আমার আব্বুদেরকে বড় করছে। বড় করার পরে আমার আব্বু রিক্সা যেখানে চালাইতো, একটা ফ্যামিলি দুটো মেয়েদেরকে স্কুলে নিত, যাদেরকে স্কুলে নিত, ওর আব্বু একদিন আমার ছোট আঙ্কেল বলতেছে যে তোমরা এত কষ্ট করতেছো, তোমাদেরকে আমি একটা ভিসা দিই বিদেশে নেওয়ার জন্য।
ভিসা দিই বিদেশে নেওয়ার জন্য? হ্যাঁ, ভিসা। ছোট আঙ্কেল না, আপনার বাবার ছোট ভাইকে বলতে? হ্যাঁ,
আমার ছোট আঙ্কেলকে বলতেছে, ওই যাদের বাচ্চাদেরকে স্কুলে নিত, ওর আব্বু বলতেছে যে বিদেশ থেকে এসে। আমার ছোট আঙ্কেল বলতেছে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি যাবো। তো আমার আমার ইয়ার কাছে তিনটা রিক্সা ছিল, আমার আব্বুদের কাছে তিনটা রিক্সা বিক্রি করে আমার আঙ্কেলকে আর আমার আম্মুর ওই টাইমে নতুন আনছে। আমার আম্মু কিছু গয়নাকাটি ছিল, ওগুলা বিক্রি করে আমার দাদু কিছু জমা টাকা ছিল সবগুলা দিয়া আমার ছোট আঙ্গুলে বিদেশে পাঠাই দেয়। আমার ছোট আঙ্গুলে বিষে যেদিন আসে ওদিন আমার একটা বাই হয়। তো আমার ছোট আঙ্কেল বিষেটা আমি টিকিট টিকিট করে এক মাস হয়ে গেছে। আঙ্কেল ওখানে চাকরি করতে করতে এক দুই বছর হয়ে গেছে। দুই বছর পরে আমার আঙ্কেলকে যে নিয়েছে উনি ক্যান্সেল করে চলে আসছে আবার, ওই যে মুরব্বী আমার আঙ্কেলকে নিয়েছে। ওখানে একটা বিষা আছে, বিষা দিয়া আমার আঙ্কেলকে আব্বাকে বলতেছে যে তোমার যদি কেউ থাকে নিয়ে আসো বাড়িতে। আমার আঙ্কেল বলতেছে আমার একটা ভাই আছে, আমার বড় ভাই, আমার বাবার কথা বলতেছে। আমার বাবাকে ওখানে ওই বিষয়টা দিয়ে নিয়ে গেছে বিদেশে। তো নিয়ে যাওয়ার পরে আমার বাবা কাজ করতেছে, আমার আঙ্কেলও কাজ করতেছে ওখানে। কাজ করতে করতে আমার আঙ্কেল কি করে ওখান থেকে দুবাই চলে যায়।
দুবাই?
হ্যাঁ, ওমানে গিয়েছিল। ওমান থেকে আমার আঙ্কেল ওই দিক দিয়ে বর্ডার দিয়ে দুবাই চলে যায়। ওইখানে আরেকটা আমার আঙ্কেল যখন চলে গেছে একটা বিষয় রয়ে গেছে, সেটা খালি
ভিসা।
হ্যাঁ, বিষয়টা যখন খালি হয়ে গেছে, আমার আব্বুকে বলতেছে আমার আব্বু আর বাপে তোমার যদি আর কেউ থাকে নিয়ে আসো বিছেরা দিয়ে, যেমন তোমার ছোট ভাই চলে গেছে ওকে তার পাওয়া লাগবে না। আমার আব্বু বলতেছে ঠিক আছে আমার একটা ছোট ভাই আছে ওকে নিয়ে আসি। আমার ছোট আঙ্কেল যেটা একদিন সবাই ছোট আঙ্কেলটা এরকম করতে করতে যখন আমার আব্বু আমি বাড়িতে আসি, আমি আমাকে লেখাপড়া করে দিয়েছে, আমি স্কুলে পড়তেছি, আমার আম্মু কি করে আমাকে স্কুলে দেয়, আমাদের প্রাইমারি স্কুলে দেয়। আমি প্রাইমারি স্কুলে প্রথম ক্লাস পড়ছি, প্রথম ক্লাসে যেটা আমি পড়তেছি আমি ঠিক মতো যাইতাম না স্কুলে, আমার মু আমার আব্বু সাথে ফোন দিয়েছে, আমার বলতে ঠিক আছে ও যদি স্কুলে না পড়ে তাহলে অন্য ব্যবস্থা করে দেবো, আমার আম্মু বলতেছে যে আমি ওকে এই মৌলভী পড়ার খেয়াল ছিল তাহলে আমি ওকে মাদ্রাসা দিব, ওখানে যখন পড়তেছি আমার আম্মু কি করছে আমার আম্মু বলছে বাড়ির এটা মাদ্রাসা এবং বাড়ির পাশে তাহলে এইটার এটার থেকে ট্রান্সফার করে একটা মাদ্রাসা দিই, একটু দূরে একটু দূরে দিলে আসতে পারবে না বাড়িতে, আর একটু দূরে একটা মাদ্রাসা দিয়েছে। ওই মাদ্রাসা দেওয়ার পরে আমি কি করতাম ওখানে ভালো করে দুই তিন মাস পড়ার পরে মাদ্রাসায় আবার ঠিক মতো যাইতেছি না, আমি এদিকে এদিকে চলে যাইতেছি, একদিন একটা লোকে কি করছে আমাকে ধরে ফেলছে, বলছে তুমি মাদ্রাসা ছেড়ে এখন মাদ্রাসা চলতেছে তুমি এখানে কি করতেছো, আমি বলতেছি আসলে আমি মাদ্রাসা গেছি আমার পায়ে ব্যথা করতেছি এই জন্য আমি বাড়িতে চলে যাচ্ছি, এখানে একটু দাঁড়িয়ে খেলা চলতেছে, যে লোকটা বলতেছে না তোমাকে তা আমি অনেক দিন ধরে দেখতেছি তুমি পাঞ্জাবি গায়ে দিয়ে মাথা টুপি দিয়ে এখানে দাঁড়াতে হবে সবসময়, আমি বলতেছি না আমি মাদ্রাসা ছুটি এখানে দাঁড়াই, ওইটা বলার পর আমি ওখান থেকে চলে গেছি আরেক জায়গায় গেছি, আর জায়গায় দোকানে একটা তিন চারটা দোকান আছে, দোকানে দেখতেছি একটা ছবি চলতেছে, দোকানে বসলাম, যাই বসার পরে ওখানে ওরা তো ওই কিছু খাইতে হবে না খেলে ছবি রাখে না, আমার প্রথম যে 4 টাকা না 5 টাকা ছিল, 4 টাকা 5 টাকা আমি একটু নাস্তা খেয়েছিলাম, ছবি দেখতেছি ছবি দেখতেছি, আমার আম্মু কি করছে বাদ নিয়ে মাদ্রাসায় আমার জন্য বাদ নিয়ে মাদ্রাসায় যে আমার আম্মু এই 10 দিন পর আইসে মাদ্রাসায় আমাকে দেখতেছে না মাদ্রাসায়, উনি বলছে যে তো এই তো ঠিক মতো মাদ্রাসা আছে না, এই বলে আম্মুর অসুখের বোনের অসুখ এরকম করে বাড়িতে চলে যায়, আমার আম্মু বলতেছে তো মাদ্রাসায় প্রত্যেক রেগুলো মাদ্রাসায় আসতেছে কে বলছে আসে নাই, ও মিথ্যা কথা বলতেছে, এটা বলার পরে আমার আম্মু বলতেছে ও এখন কোথায়, উজুরকে বুঝ করতেছে, উজুর বলতেছে এই তো আজকেও আসে নাই মাদ্রাসায়, তো আমার আম্মু বাড়িতে চলে গেছে, আমি যখন মাদ্রাসায় গেছি উজুর আমাকে অনেক মারছে, মারার পর আমি কি করছি বই খাতা গুলো এখানে রেখে আমি বাড়িতে চলে আসছি, আমি বলছি আমার মাদ্রাসা পড়বো না আমাকে উজুর অনেক মারছে আমি মাদ্রাসা আর পড়বো না, যখন ওখানে বলতেছে আমার বলতেছে ঠিক আছে আরেকটা বই তৈরি ওখানে তোমার একটা মামতো ভাই আছে, আমি বলতেছি ঠিক আছে তাহলে ওই মাদ্রাসায় পড়বো ওখানে, যখন আমার ওকে আমি বড়দা রাখতাম আমাদের চিড়িয়া বাসার বদ্ধা, আমি বলছি ঠিক আছে আমার বদ্ধা যখন ওখানে পড়ে তাহলে আমি পড়বো ওখানে, আমার নানু বাড়ি ওই মাদ্রাসার একদম পাশে পাশে, আমি বলছি ঠিক আছে আমার নানু বাড়ি যখন ওখানে আছে আমি ওই মাদ্রাসা পড়বো, ওই মাদ্রাসা আবার ভর্তি করে দিয়েছি আমার আম্মু নিয়ে, ভর্তি করে দেওয়ার পরে আমি পড়তেছি মাদ্রাসায় ভালো করে 1 বছর পড়ছি, আমি আমার মামার দোকান ছিল মামার দোকানে গিয়েছি একদিন, আমার মামা পিছন দিকে সামান দিছে আমি কেসটা বলি 20 টাকা নিয়েছি ওখান থেকে, দুইটা 10 টাকা নিয়ে নিয়েছি, নেওয়ার পরে ওগুলো মাদ্রাসায় এনে আমি কি করছি একটা খড়গ আছে মাদ্রাসার পিছনে, কলা গাছের নিচে টাকাগুলো ওখানে আমি ডুবে রাখছি, মাদ্রাসার দুই তারা থেকে একটা ছেলে দেখছে টাকাগুলো, আমি টাকাগুলো ওখানে রাখার পরে আমি যখন আসতেছি ছেলেটা দেখতেছি উপরে, আমি ছেলেটাকে রাখছি ওদিকে, আমি বলছি তুই আমি কলা গাছ তোর কি করছি দেখছস, ও বলতেছে না আমি দেখি নাই, আমি বলছি দেখ যদি ওখানে আমি একটা জিনিস রাখছি যদি যদি আমি না দেখি আইসা তোকে ধরবো, আমি ছেলেটাকে বলতেছি আমি একদিন পরে আবার গেছি কলা গাছটা দেখছি আমার টাকাগুলো কেন নাই, মাটি গুলা কে উপরে ফেলছে টাকাগুলো নিয়ে গেছে ওখান থেকে, আমি বলতে ঠিক আছে ও ওই ছেলেটা দেখছে মামি আমার টাকাগুলো নিয়ে গেছে, আমি ছেলেটাকে ধরছি ওখানে, আমি বলতেছি আমার টাকা কই আমার টাকা দে তুই যারা কেউ দেখে নাই আমার টাকা ওখানে, ও বলছে আমি টাকা নেই, আমি বলছি তুই যদি টাকা না দেশ আমি তোকে এখন অনেক মারবো আমার টাকা এখন দেখ, তো ওর একটা ভাই ছিল ভাইকে ডাকে আনছে, ভাই বলতেছে যে তুমি ওখানে টাকা রাখছো টাকাগুলো কোথেকে, আমি বলছি আমি যেখান থেকে আনি আমার টাকা দিয়ে দিতে বলো, ওর ভাইটা কি করছে আমার ও বড়দাকে বলে দিছে, বলছে এখানে 20 টাকা রাখছে কলা গাছের তলে, আমার আমার ভাইয়ে ফেয়েছে 20 টাকা গুলো এখন ও টাকা গুলো নিয়ে দিছে, আমার বড়দা বলতেছে তোর কাছে 20 টাকা ওর থেকে তোর কাছে তোরা মজুরি টাকা দেগুলো আমার রে তোর নাস্তার জন্য তোর থেকে তোর কাছে টাকা ওর থেকে 20 টাকা, এখন আমি কিছু বলতে পারতেছি না, বড়দা যখন এই শুক্রবার ছুটি শুক্রবার বাড়িতে গেছে বাড়িতে বলতেছে আমার মামা ওই দিন মানিক দোকানে আসলে 20 টাকা পাইতেছি না দোকান থেকে, এরপরে মাদ্রাসায় ওইটাই পড়ছি ওইটা ও মাদ্রাসাটা ছাড়া দিছে, আবার আমাকে টাকা দেবো দিয়েছে আমি পড়বো না মাদ্রাসায়, তো মাদার বিষয় যখন আরেকটা মাদ্রাসায় পড়ছি আমি এমন জায়গা দিয়ে ওখান থেকে বাকছি মাদ্রাসাটাকে, ওই দুইজন দারোয়ানের চাকরি চলে গেছে যেখানে মাদ্রাসা দিছিল আমার চিটাগাং সেগুন বাগান মাদ্রাসায়, তো ওখানে একদিন আমি অনেক বৃষ্টি করতেছে অনেক বৃষ্টি করতে হাওয়া করতেছে, তো আমি চিন্তা করতেছি 4 মাস পরে আমার আমি 6টা 5টা মাদ্রাসা দিয়েছে যখন পড়তেছি না লাস্টে জেলখানা মাদ্রাসা দিয়েছে, 5 মাস পরে আমি চিন্তা করছি এখান থেকে কিভাবে আমি জেলখানা মাদ্রাসা আমি চিন্তা করছি এখান থেকে কিভাবে ফালাইতে পারি মাদ্রাসাটাকে, আমার আম্মু কি করছে আমি যখন ওখানে আমরা পাইতেছি না মাদ্রাসাটাকে ফোন করছে আপনার ছেলেকে তো পাইতেছি না আপনার ছেলে বাড়িতে গেছে, আমার আম্মু বলছে না আমি তো আপনাদের ইনসার্জ দিছি আপনারা বলছেন যে আমাকে তো আর কেউ আমার ছেলেকে দিবেন না, ওরকম আমার থেকে কাগজ নিয়েছেন আমার ছেলে কোথায় গেছে, আমার আম্মু বলছে আমার ছেলে কোথায় গেছে আমি আপনাদের থেকে নেবো, ওইটা বলার পর দুজন দারোয়ানের চাকরি চলে গেছে ওখানে 6টা দারোয়ান থাকতো মাদ্রাসায়
আপনার এই কাজের পরে,
এই কাজের পরে দুজন দারোয়ানের চাকরি অলরেডি চলে গেছে, এই মাদ্রাসা থেকে যে ঢুকছে মাদ্রাসা থেকে মৌলভী হয়ে বাড়িছে এই কিভাবে বাড়ি এখান থেকে মাদ্রাসা থেকে যেটা আমি পারতাম আমি গাড়ির পিছনে পিছনে থাকতাম যে কোনো গাড়ি বা জিপ ট্রাক কোস্টার এগুলো পিছনে থাকতাম, আমি মাদ্রাসা থেকে তাই গাড়িতে থাকতাম, আমাদের আমার গাড়ি খুব ভালো লাগতো ওই টাইমে, তো আমার আম্মু আমার আব্বুকে বলতেছে ছেলে পড়তেছে না এখন কি করতে পারি এ তো সবসময় গাড়ির পিছনে থাকে
মানে লেখাপড়া হচ্ছে না, মানে আপনার বাবার অ্যাবসেন্সে আপনার মা তেমন একটা শাসন করতেও পারতো না,
শাসন করতে পারতো না আমার আম্মু শাসন আমি শুনতাম না মানতাম না, আর আমি একজন আমার আম্মু আমাকে অনেক আদর করতো, আমি যদি কোনো কিছু করতাম আমার আম্মুটা আমাকে মাফ করে দিত, আমার আম্মু একটা কবিরাজ মেয়েকে একটা তাবিজ নিয়েছিল একবার। তাবিজ নেওয়ার পরে কবিরাজ মেয়েটা কি করে আমার মুখে কি দিছে জানি না, আমার মুখে বোন ডেকে ফেলছে, আমার মুখে বোন ডাকতো। ওর কাছে একটা মেয়ে ছিল, মেয়েটাকে আমার মুখে বলছে আমি মেয়েটাকে আমার ছেলের বউ করে নেবো। বলার পরে এখন মেয়েটা মার ভিতরে ওটা রয়ে গেছে, আমার মুখ লেগে গেছে। মেয়েটার মার ভিতরে খেয়াল আছে যে না আমার মেয়েকে এসে এটা দেবো আমি, কারণ আমাদের অর্থ সম্পদ একটু বেশি, মেয়েদের ওদের কিছু নাই, কবিরাজের মেয়ের কিছু নাই, কবিরাজের কাছে কিচ্ছু নাই, এরা বাসা বাড়ি থাকে। তারপর আমার আম্মু বলতেছে যে যখন মাদ্রাসা থেকে চলে আসি আমার বুকে ফোন দিতে, আমার বুকে বলতেছে আমি ওকে কোনো একটা গাড়িতে দিয়ে দিই। ওই যে কবিরাজের সাথে আমার আম্মু কথা বলছে, মেয়ে ওর হাজবেন্ড কি করে মাইক্রো চালায়, আমার আম্মু বলতেছে যে আমি ওই মাইক্রোতে এই ওর নাম নূর আলম, বলতেছে আমি নূর আলমের গাড়িতে নূর আলম বদ্দার গাড়িতে এই ছেলেকে দিয়ে দিচ্ছি, ওখানে এসটিনি করুক গাড়িতে।
গাড়িতে কি করুক?
এসটিনি
আমি
কি করছি খুশিয়ে গেছি, আমি বলছি হ্যাঁ ঠিক আছে আমি তার থেকে আজ থেকে তাহলে আমি বন্দি থেকে তাহলে আমি বেরিয়ে গেছি, আমি আর মাদ্রাসা পড়তে হবে স্কুলে পড়তে হবে না, আমি গাড়ি চাকরি করবো। তো ওর সাথে কথা বলে আমার আম্মু ওর গাড়িতে আমাকে দিয়ে দিয়েছে, দিয়ে দেওয়ার পর আমি ভালো করে ওর সাথে কাজ করতেছি গাড়িতে, ও যেখানে বাধা মারতেছে ওখানে আমাকে নিয়ে যাইতেছে। ওই নিয়ে যাওয়ার পরে এক মাস পরেও আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, বলতেছে তোমাকে আমি রাখবো না। তো আমি কি করছি ওই কবিরাজ মেয়েটাকে আমার আম্মু ওকে যখন বোন ডাকছে আমি ওকে খালা ডাকতাম, আমি বলছি খালা আমার মামা তো আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। তো খালা বলতেছে তোমার মামা এদিকে ওদিকে মেয়েদের সাথে কথা বলতেছে, সেজন্য তোমাকে নামিয়ে দিয়েছে, তুমি তো আমাকে বলে দেবে সবগুলা, সেজন্য তোমার মামা তোমাকে নামিয়ে দিয়েছে, তুমি অন্য একটা গাড়ি দেখো ওখানে চাকরি করো। আমি কি করছি আরেকটা গাড়িতে চাকরি নিয়েছি। ওই ও খালার সাথে আমার আম্মুর সাথে রিলেশন ভালো হয়ে গেছে, মানে খালা আমাদের এখানে আসতেছে, আমার আম্মু এখানে যাইতেছে খালার কাছে বা যাইতেছে। তারপর কি করছে খালার যে আমি যার কাছে চাকরি করতাম খালার জামাই আমার মামা, মামার সাথে আমার আব্বুর সাথে কথা চলতেছে মোবাইলে বিদেশ থেকে কথা চলতেছে। তো কথা চলার পরে এক পর্যায়ে আমি গাড়ির ড্রাইভারের চান্স নিয়ে নিয়েছি, আমি গাড়ি চালা দিয়েছি।
আচ্ছা,
ছয় সাত মাস আমি এরপরে করছি, এরপর আমি গাড়ি চালা দিয়েছি নিজে।
ছয় সাত মাসের মধ্যে আপনি গাড়ি চালানো শিখে গেলেন?
হ্যাঁ,
চার চাকা না দুই চাকা?
চার চাকা,
চার চাকা।
তো আমি যখন গাড়ি চালা দিয়েছি আমার আব্বু দেশে আসছে, আমার আব্বু দেখার পর আমার বলতেছে যে আমার ছেলেকে তো বিদেশে নিয়ে যাবো, আমি ওখানে একটা ড্রাইভিং বিষয় দিয়ে আমি বিদেশে নিয়ে যাবো। তো আমি কি করছি পাসপোর্ট বানানোর জন্য গেছি, আমার পাসপোর্ট হইতেছে না ওখানে, আমার ওই টাইমে বয়স ছিল 16 বছর। ষোলো বছর আমি পাসপোর্ট বানাতে পারতেছি না, আমার কি করছে চলে গেছে, আমার বিদেশে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি কি করতাম আমাদের বাড়ি আর গাড়িতে যাইতাম, আমি গাড়িতে বেশি দিন যাইতাম না, একদিন যাইতাম 10-12 দিন যাইতাম না, বাড়িতে বাড়িতে ঘোরাফেরা করতাম। ঘোরাফেরা করার পর আমার বাড়ির সামনে একটা আমার ফুফি ছিল, আমাদের একদম ব্রাদিলিশন না দূর থেকে একটু ফুফি, ওই টাইমে এসেছিল নাম জেসমিন। ওর সাথে ও আমার বন্ধুর মতো, আমি ওর সাথে কথা বলতাম, ওর সাথে বসে থাকতাম ওখানে যাই। তো ওইখানে পাশের ঘরের একটা মেয়ের নাম ছিল রিফা,
রিপা মেয়েটার কথা বলছেন আপনি, মেয়েটা কে ছিল আপনার বাড়ির আশেপাশে থাকে?
আমাদের বাড়ির চার ঘর পরে ওদের ঘর,
মানে আপনাদের বাড়ির আশেপাশেই কোন আত্মীয়-স্বজনদের মধ্যে একজন। ওকে, হ্যাঁ বলুন। তো রিপার কথা বলছিলেন, তারপর?
তো আমি কি করতাম ওই জেসমিনের ঘরে যদি রিপা যাইতো আমি যেতাম।
জেসমিনটা কে ছিল?
জেসমিনটা আমার ফুফির মেয়ে ছিল, একদম ব্রাদিলিশন। তো ওখানে আমি বসে থাকতাম জেসমিনের ঘরে সবসময়, দিনে রাতে ওখানে বসে থাকতাম। রিফাকে আমি অনেক কথা বলার জন্য চেষ্টা করতাম, রিফা আমার সাথে কথা বলতো না। তো জেসমিনকে আমি বলতেছি যে একে বল আমার সাথে কথা বলার জন্য, আমি এই যেটা চাই আমি সেটা দেবো। ও তবু কথা বলছে, আমি করছি একদিন রাত্রে ওকে একটা এরকম করে হাত ধরছি, ওর বলছে তুমি, হ্যাঁ আমি বলছি তুমি আমার সাথে কথা বলো না কেন? ও বলতেছে না আমি কথা বলবো না, আমি তোমার সাথে মারছি না, আমি সবসময় করতাম যেদিকে দেখতাম এই হাত ধরতাম, মাথা চুল ধরতাম, শয়তানি করতাম। তো শয়তানি করতে তো একটু একটু আমার সাথে কথা বলতেছে,
এটাও বলতে পারেন আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং আমি চাই প্রত্যেকে তার নিজ আঞ্চলিক ভাষায় কথা বলুক। আঞ্চলিক ভাষা আমাদের অহংকারের, কিন্তু আমার সবচেয়ে কষ্টের ব্যাপার যেটা, আমার বাড়ি বগুড়া, কিন্তু আমি আমার ওই বগুড়া থাকাকালীন অবস্থাতেও আমি আঞ্চলিক ভাষা তেমন একটা পারতাম না, দুই একটা, এখন দুই একটা টুকিটাক পারি। এবং কেউ যদি আমার সঙ্গে বগুড়া ভাষায় কথা বলে, এমন অনেক রিক্সাওয়ালা আছে যারা ঢাকা শহরে, বগুড়ার অনেক রিক্সাওয়ালাকে আমি পাই, একটা শুধু একটা ওয়ার্ড শুনে আমি চিনতে পারি যে ওর বাড়ি বগুড়া, কিন্তু আমি নিজে বলতে পারি না, এটা আমার জন্য খুব দুঃখের বিষয়। যাই হোক, হ্যাঁ বলেন, তারপর
আমি মারতেছি, ও আমার সাথে ভালো কথা বলতেছে, কথা বলার পর্যায়ে বাড়ির আমাদের বাড়ির আশেপাশে লোকরা বলতেছে কি রে এরা সবসময় যেখানে এখানে এক জায়গায় দেখি এদেরকে, এরা সবসময় কথা বলতেছে আমার মুখে, আমাদের বাড়ির আশেপাশের মেয়েরা আমার মুখে যায় বলতেছে তোমার ছেলেকে সবসময় এদের ঘরে দেখি, এখানে কি করে সবসময় কাজ করে না, এই করে না, সে করে না।
তখন আমার বয়স কত? মানে
আমার বয়স তখন 18।
18 বছর বয়স, ঠিক আছে।
তো সবাই বলতেছে যে আমার মুখে যায় সবাই বলতো মানিককে দেখে এখানে ঘোরাফেরা করে, মেয়েদের মেয়েটার সাথে কি, এই মেয়েটাকে যদি মানিক কিছু করে এদের সাথে তোমাদের সাথে তো মিলবে না।
ও মেয়েটা মিলবে না কেন? মেয়েটা
ওরা হচ্ছে একদম একটু গরিব টাইপের, মানে গরিব
আপনাদের চেয়ে ওরা গরিব,
আর আমাদের চেয়ে অনেক নিজেরা। তো মানুষ আমার মুখে বলতো এর বাপ তাকে বিদেশে, আর রিফার বাপ তো দেশে নয় কোথায় চলে গেছে, কোন দেশে এর বাপ কোথায় চলে গেছে। আমার মুখে এরকম যায় মানুষ, আমাদের বাড়ির আশেপাশের লোকজন সবসময় আমার মুখে এরকম আজে বাজে কথা বলতো।
আচ্ছা,
আমার আমার একদিন আমাকে বলতেছে যে ডাইগের বাবা তুমি কি মেয়েটার সাথে কথা বলো, মাতুরে মেয়েটার সাথে? আমি বলতেছি আমি মাতি এমনি কথা কথা বলি। আমার মা বলতেছে বাবা তুমি এর সাথে কথা কথা বলিও না, মানুষের খারাপ বলতেছে, আশেপাশের লোকজনের খারাপ কথা বলতেছে, তুমি মেয়েটার সাথে মাতিও না। আমি বলছি, আমি বলতেছি আশেপাশের লোক এরা কারা, এদের এদেরকে বলো আমার সামনে এসে বলার জন্য, আমি বল কথা বলবো, আমি কথা বলতেছি, আমি কি আর কিছু করতেছি, আমার মু আর কিছু বলে নাই, তবু আমি ওর সাথে কথা বলতেছি, এই দিনে কথা বলতাম রাতে কথা বলতাম। আমি আর আর গাড়িতে চাকরি ছেড়ে দিছি আর গাড়িতে যাইতেছি না। আমি কি করতাম, আমাদের একটা রাস্তা একটা গেট আছে, আমি গেটে বসে থাকতাম, ও কোন টাইমে ও ঘর থেকে বাইরে দিছে ওকে দেখার জন্য। ও কি করতো, ওদের ওদিকে বসে থাকতো আমাকে দেখার জন্য। তো যখন বসে থাকতো মানুষ আমাদের আশেপাশে লোক সবাই দেখতেছে সবসময় রিফাকে, আর আমাকে এক জায়গায় দেখতেছে একই জায়গায়, মানে রিফা আমার স্ট্রেট বসে, আমি রিফা স্ট্রেট মানে বসে আছি, সবাই দেখতেছে, সবাই সবসময় মানে আমাদের পাড়ায় এলাকায় আমাদের সমাজে কথাটা সবাই বলতেছে, এই মেয়েদের সাথে ছেলেটার সাথে কি সবসময় এটা দেখি ওইটা দেখি। একবার যে আমার বলতেছে যে আমার বোন আর আমার মা আমাকে ডাকছে, আমার বড় বোন বলতেছে ভাইয়া, আমার বড় বোন বলতেছে ভাই এই মেয়েটার সাথে যে কথা বলছ তুমি, মানুষে তো আমাদের অনেক খারাপ বলতেছে, এই মানুষ বলতেছে নাকি মেয়েটাকে বিয়ে করে ফেলছ, ভাই তোকে আমার অনেক উৎসাহ আছে, অনেক খুশি আছে, তোর বিয়েতে আমি এটা করবো ওইটা করবো, তুই মেয়েটার সাথে মাতিস না, মেয়েটার সাথে যদি মাতো সমাজের লোকজন মান্য গণ্য যারা আছে ওরা যদি তোকে আর মেয়েটাকে ধরে বিবাহ করা যায় কি করবি তুই, তুই মেয়েটার সাথে কথা বলিস না। আমি কি করতাম রাতে রাতে যাই কথা বলতাম, ওদের ঘর সামনে সামনে যাই রাতে কথা বলতাম, দাঁড়াই দাঁড়াই ও ওদিকে রাখতাম এদিকে রাখতাম, আমি রাস্তার লগে এদের ঘর আমি রাস্তা দাঁড়াতাম, ওদিকে জায়গায় দাঁড়াই তো আমি ওখান থেকে কথা বলতাম মানুষের যায়, আমি ওদিক দেখে ওদিক থেকে থাকতাম, কেউ যদি রাস্তায় পিছন থেকে তাই কয়েকজন এরকম দেখে গেছে। তো এগুলো যখন আমার আমার মুখে সবাই বলছে আমার মুখে করছে আমার বড় বোনকে ডাকছে, আমার কথা তো শুনতেছেন, আমার মুখে কথা আমি শুনতেছি না, আমার বড় বোন বলতেছে ভাইয়া এই তুই এই মেয়েটার সাথে কথা বলিস না, ফাড়ার লোক যারা সর্দার মাতবর আছে এরকম এরকম বলতেছে তুই মেয়েটার সাথে কথা একদম বলিস না। আমি আমার বোনের সাথে গরম, আমি বলছি আমি 100 বার বলবো তুই দেখিস আমাকে কি করতে পারি, তুই আমাকে কি করবি আমি বলবো কথা, আমার বোনের সাথে বলতেছি আমি তবু কথা বলতেছি। তো একদিন কি করেছে আমার মোর আমার বোন আমাকে ডাকছে বলতেছে দেখ তুই যদি এই মেয়েটার সাথে কথা বলিস আজ থেকে যদি কোনো আশেপাশের লোক আমাদেরকে কিছু বলে আমরা বিষ খেয়ে নেবো, নাহলে তুই বিয়ে কর। আমার মা বলতেছে আমার মা বলছে তুই না হলে বিয়ে কর,
না আমি বিষ খেয়ে ফেলবো,
হ্যাঁ না হলে আমি আর তোর বড় বোন বিষ খেয়ে ফেলবো মেয়েটার সাথে যদি মাতাস, এই মেয়েটার সাথে যদি কথা বলছ। আমার আম্মা যে আমার বোন বলতেছে যে আমার আমি বলতেছি আমার বুকে বলে দিছে, এখন আমার আম্মা সকল আমার বুকে বলে দিছে, আমাদের বাড়ির আমাদের আশেপাশের লোকজন আমার বুকে বলে দিছে এই মেয়েটার সাথে আপনার ছেলে কথা বলে এরকম এরকম বলে, এরকম দেখি ওরকম দেখি, রাস্তায় দেখি আর জন্য করে দেখি। আমার আব্বু আমাকে বলতেছে যে দেখ তুই আমার একটা ছেলে, যদি তুই যদি এখন বিয়ে না করস এই মেয়েটার সাথে কথা বলো তাহলে আমি তোকে ত্যাজ্য পুত্র করে দেবো।
এটা কি বাবা দেশের বাড়ি থেকে বলতেছে?
হ্যাঁ বিদেশ থেকে ফোন করে বলতেছে আমার
বাবা, তখন
ওমানে ছিল,
ওমানে ছিল। প্রিয় শ্রোতা একটা বিষয় খুবই লক্ষ্য রাখবেন, দিস ইজ আ ভেরি ভেরি সেন্সিটিভ স্টোরি। এই ছেলেটি ফটিকছড়ি থেকে এসে, ফটিকছড়ি কোথায় আপনারা অনেকেই জানেন, একেবারে প্রত্যন্ত একটা এলাকা গ্রাম থেকে এসছে, এসে তার জীবনের গল্প বলছে এখানে, এবং এতটাই টাচি এই এর গল্পটা যে আপনারা যারা শুনবেন শেষ পর্যন্ত তারা বুঝতে পারবেন যে আসলে ওর জীবনে কত বড় ঘটনা ঘটে গেছে। আমরা একটু শুনতে চাই সমাজ, পারিবারিক এবং আমরা যে কমিউনিটিতে বসবাস করি তারা কখনো কখনো আমাদেরকে বাধ্য করে নিজের জীবনটাকে শেষ করে দেবার জন্য, এবং আমরা উপায়ন্তর না দেখে সেটা মেনে নিই, কিন্তু এটা যে কত বড় ভয়াবহ ক্ষতি হতে পারে এবং একজনের ক্ষতি হাজার জনের শিক্ষা, আমরা সেই অর্থে আজকে ওকে সেই ফটিকছড়ির প্রত্যন্ত একটি গ্রাম থেকে নিয়ে এসে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। ওর কিছু সীমাবদ্ধতা আছে ওর বলার জায়গাটিতে, সেটা আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো, বিকজ হি ইজ নট আ পারফর্মার, আমাদের মতো সে পারফর্ম করে না। সুতরাং সেই জায়গাটি থেকে সে তার মতো করে বলছে, আমরা আমাদের মতো করে তাকে নিজের মনে নিজের মতো করে বোঝার চেষ্টা করব। বলুন ভাই, তারপরে বাবা যখন বললো যে ত্যায্য করে দিবে,
আমার বাবা বলতেছে ত্যায্য করে দেবো, তুই এখন বিয়া কর, বিবাহ কর। আমি বলতেছি যে ঠিক আছে, আপনারা যখন এখন সবাই বলতেছে, আমার আপা বলতেছে, আমার বলছে ঠিক আছে আমি তাহলে বিয়ে করবো, আপনারা দেখেন। তো আমার বলতেছে যে আমি ওই মেয়ে দেখতে পাবো না, আমার কাছে মেয়ে আছে, আমার বোনের মেয়েটা, ওই বোনের মেয়ে হচ্ছে ওইটা, আমি যার গাড়িতে গাড়ি শিখছিলাম, এক মাস আমাকে রেখে আবার বাইরে ছাড়া দিয়েছে ওই কবিরাজের মেয়েটা, কবিরাজ মেয়ের মেয়েটা আমার মুঝে কোন সময় বলছে ওইটা আমার মনে আছে। তো আমার বলছে আমি ওই মেয়েটা আনবো, আমার বোনের মেয়েটা আনবো, ওর নাম মুক্তা, মুক্তাকে আনবো। আমি বলতেছি আম্মু ওকে তো আমি বিবাহ করতে পারবো না, কারণ আমি জানো মোবাইলে কথা বলি মানুষের সাথে, আমার ওই ও যেখানে বাসায় থাকে ওখানে একটা ছেলে আমাকে একদিন একটা জিনিস পাঠাইছিল আমার দিয়া ওই মেয়ে মুক্তার জন্য, তো আমি ওকে কিভাবে বিয়ে করবো। আমার বলছে দেখ আমি আর একটা কথা যদি তুমি থেকে শুনি তাহলে আমি মরে যাবো, ওই ওকে বিয়ে করতে হবে, তাবিজ নিয়েছিল ওর থেকে, তাবিজ নেওয়ার তাবিজটা কি ভালো হয়েছে মনে হয় আমার আম্মুকে বোন ডেকে ফেলছে, আমার বোন তুমি আমার একদম বোনের বোন, আমার আর বোন না তুমি আমার বোন, আমার আম্মু বলছে ওর কাছে যে একটা মেয়ে ছিল মেয়েটাকে আমার
ওনার মেয়ে ছিল নাকি ওনার পরিচিত
কবিরাজের মেয়ে,
কবিরাজ যাকে বোন ডেকেছে তারই মেয়ে,
তারই মেয়ে।
আচ্ছা এটাই ছিল মুক্তা?
হ্যাঁ এটাই ছিল মুক্তা।
ওকে এই মুক্তাকে বিয়ে করার কথা বলছে আপনি?
হ্যাঁ আমার বলছে।
তারপর আপনি কি বললেন?
আমি বলতেছি আম্মু ওকে তো আমি বিয়ে করতে পারবো না, ও তো এরকম এরকম করে, আমি জানি ও মানুষের সাথে মোবাইলে কথা বলে,
মানুষের সাথে মোবাইলে কথা বলে,
আজে বাজে ছেলের সাথে মোবাইলে কথা বলে। তারপর একটা ছেলে একদিন একটা জিনিস দিয়েছে, একটা আইসক্রিম দিয়েছে, এটা আমার দিয়ে দিয়েছে আইসক্রিমটা, আমি দিয়েছি মুক্তাকে দিয়েছি হাতে, ছেলেটার নাম ছিল খালেদ, খালেদ একটা আইসক্রিম দিয়েছিলাম আমি মুক্তাকে আমার হাতে নিয়ে দিয়েছি, আমি মুক্তা কিভাবে বিয়ে করবো। আমার আমার আম্মু বলতেছে দেখ তুই আর একটা কথা যদি বলো আমি এখন মরে যাবো, তুই কি মুক্তাকে বিয়ে করবি নাকি আমার আমাকে বেজ্জুতি করবি সমাজের সামনে, আমাদের মাতবর সর্দারের সামনে আমাকে বেজ্জুতি করবি নাকি তুই মুক্তাকে বিয়ে করবি? তো আমি আমার আম্মুর দিকে তাকাই, ফ্যামিলির দিকে তাকাই, সবাই যেটা বলছি ঠিক আছে তাহলে আপনারা যেটা বলেন সেটা আমি করবো।
তখন আপনার বয়স 18 বছর?
18 বছর চলে গেছে,
1990। কত সালের ঘটনা মনে আছে?
মনে আছে 2009
সালের ঘটনা। বলুন তারপর?
তারপর আমার মনে আছে ঠিক আছে তাহলে আমি এর ইয়ার সাথে কথা বলি, বাবার সাথে কথা বলি, আমি ওখানে যাই। আমার আমি কি করছে ওখানে চলে গেছে, আমি যখন হ্যাঁ বলছি ওখানে চলে গেছে, ওর মার কাছে চলে গেছে, ওর মাকে বলতেছে দেখো আমার ছেলে এরকম করতেছে বাড়িতে, এই মানুষের খারাপ বলতেছে, মানুষ বলছে আমার ছেলে মেয়েটাকে বিয়ে করে ফেলছে, তো বিয়ে করে ফেলছে আমি এখন কি করবো, এই তোমার মেয়েটাকে আমার ছেলের জন্য দাও। ওরা তো এক পায়ে খারা দেওয়ার জন্য, খেয়াল করতো না, যখন আমার আম্মু এই ঘটনা ফেসে গেছে আমি এটা করতেছি, আমার বলছে না আনবো, আমার আম্মু যখন এখানে প্রস্তাবটা নিয়ে গেছে মুক্তার আম্মুর কাছে, মুক্তার আম্মু বলছে হ্যাঁ দিয়ে দেবো আমার মেয়ে, দিয়ে দেবো মুক্তার আব্বু বলছে দিয়ে দেবো মেয়ে, আমার আব্বুকে ফোন দিয়েছে ওখান থেকে, আব্বু বলতেছে যে বর্দা তুমি যেরকম করো, মুক্তার আব্বুকে বলছে বর্দা তুমি যেরকম করো আমি এরকম খুশি, আমি টাকা দিয়ে দিচ্ছি এখান থেকে আমার ছেলেকে, তোমার মেয়েটাকে দাও। ওইটা বলার পরে ওইটা বলার পরে কি করছি আমার সবগুলো রেডি করছে, বিয়ে আগে কিভাবে হতে পারে সবগুলো আমার আম্মু রেডি করছে, এরাও রেডি করছে, এটা টাইম দিয়েছে এত তারিখ, আমাদের একটা সিনেমার দাসা আছে, সিনেমার দাসা আগে হবে, তো যখন টাইম দিয়েছে আমরা কি করছি আমাদের এলাকার মাতবর যারা সর্দার আছে আমরা সবাইকে বলছি একটা মাইক্রো ঠিক করছি যাওয়ার জন্য, ওরা সবাইকে ঠিক করছে, তো যাওয়ার জন্য শুক্রবারের দিনটা শুক্রবার ছিল, শুক্রবার বিকাল 3টা বাজে সিনেমার দাসে আগ্রহটা হয়, হওয়ার পরে আমার
আগ্রহ মানে হচ্ছে মানে বিবাহ,
বিবাহ
যে রেজিস্ট্রি করায় যে বিয়েটা পড়ায়, জি
ওটা করার পরে আমরা কি করছে আমাকে বাড়িতে আনতেছে না, আমার বলতেছে তোমাকে যদি বাড়িতে নিই তুমি আবার চলে যাবো এখানে, মুক্তারা বাসায় থাকতে নিজস্ব কোনো বাড়ি নেই।
মেয়েটাকে আপনার ভালো লাগতো, মেয়েটার নাম যেন কি ছিল?
রিফা।
রিফা, রিফা কি আপনাকে ওই সময়টাতে পছন্দ করতো যখন
আপনি? ও আমাকে অনেক পছন্দ করতো,
ওই সময়টাতে পছন্দ করতো। আপনারা দুজন দুজনকে কথা দিয়েছিলেন যে দুজন দুজনকে ভালোবাসেন?
হ্যাঁ এরকম কথা দিয়েছি।
তো রিফা ওই সময়টাতে কি করছিল?
রিফা ওই সময় আমি যে বিয়ে করেছি রিফা জানে না।
রিফা তখনও জানে না।
হ্যাঁ
প্রিয় শ্রোতা, আমরা যে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমরা বারবারই বলছি যে একেবারে সেই ফটিকছড়ির একেবারে প্রত্যন্ত একটি গ্রাম থেকে আজকে জীবনের গল্প বলার জন্য আমাদের এখানে এসছে একজন বন্ধু, মানিক হচ্ছে ওর ডাক নাম। আমরা ওর জীবনের গল্প টাকা গোড়া শুনতে চাই। যারা ওকে দেখতে চান তারা নিশ্চয়ই নিয়ম জানেন, ফেসবুকে আসতে হবে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আরো একবার বলি, www.facebook.com/kibriya.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। আমরা ছোট্ট একটা বিরতি নেব, মাত্র 4 মিনিটের বিরতি। 4 মিনিট পরে আপনারা আবারও শোনা শুরু করবেন আমাদের এই সহজ সরল ছেলেটিকে, যার নাম হচ্ছে মানিক, এবং যার জীবনে এত বড় বড় সব ঘটনা ঘটে গেছে যে যাকে আমরা সেই ফটিকছড়ির একবার প্রত্যন্ত একটি গ্রাম থেকে আজকে স্টুডিওতে নিয়ে এসেছি আপনাদের সামনে হাজির করার জন্য। ওকে, আমরা 4 মিনিট পরে আবারও ফিরছি।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
Typical challenge.
Close up presents. Hello 8920. Close up. The closer, the better.
4 মিনিট পর আমরা আরো একবার স্বাগত জানাচ্ছি প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও। আজকে এখানে জীবনের গল্প বলার জন্য ফটিকছড়ি থেকে এসছে মানিক, এবং মানিকের জীবনের গল্প আমরা শেষ পর্যন্ত শুনবো আশা করছি। আর এই ফাঁকে সবাইকে বলে নিই, যারা জীবনের গল্প বলতে চান আমাদের স্টুডিওতে এসে, তারা প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আরো একবার বলি, 09613892892। এখানে ফোন করার পরে আপনার নাম, ইয়েস, এবং আপনার সেল নাম্বারটা স্পষ্ট করে বলতে হবে। তারপর জীবনের গল্প যে বিষয়টা নিয়ে সেটার উপরে আপনি খুব ছোট করে বললেন। তারপর আপনার জীবনের গল্প যদি পছন্দনীয় হয়, প্রচারযোগ্য হয়, আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব। আরেকটি পদ্ধতি আছে ফেসবুক, ফেসবুকের মাধ্যমে যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান তারা ফেসবুকে আমাকে ইনবক্স করতে পারেন, মানে ইনবক্সে আমাকে লিখে পাঠাতে পারেন যে আপনারা জীবনের গল্প বলতে চান, আপনার বয়স, বায়োডাটা ইত্যাদি ইত্যাদি আমাকে যদি লিখে পাঠান তাহলে আমি নিজেই আপনার সঙ্গে যোগাযোগ করব। ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj, kibriya.rj পেজটি আছে আর জে কিবরিয়া নামে, যেখানে 12,20,000 ওপরে এই মুহূর্তে আমাদের মেম্বার রয়েছে। চলুন আবারও ফিরি আমাদের মানিকের কাছে। মানিক, যেখানটায় ছিলাম আপনারা, তারপর
বিয়েটা আবার কমপ্লিট হয়। কমপ্লিট হওয়ার পরে মাদ্রাসা কমপ্লিট হয়ে আমার আম্মু বলতেছে যে আমাকে তুমি বাড়িতে যেও না। আমি বলছি আম্মু কেন? বলতে তুমি যদি বাড়িতে যাও আবার ওই রিফারেন্স চলে যাবে, ওখানে চলে যাবে, ওই মেয়েটা তোমাকে কোনো জায়গায় নিয়ে যাবো, নিয়ে চলে যাবে তোমাকে মেয়েটা। তো আমি বলছি ঠিক আছে আম্মু, আমি এমনি 1 ঘন্টার জন্য বাড়িতে যাই। আমি কিন্তু মুখটাকে বিয়ে করছি, আমার ভিতরে রিফার্সাল রয়ে গেছে, কিভাবে রিফাকে দেখবো? আমার আম্মু আমাকে আসতে
বিয়ে করার পর আপনার মনে হচ্ছে কিভাবে রিপাকে একনজর দেখবো? ওকে,
আমার আম্মু বলতেছি যে আচ্ছা তুমি যাই না, আমার আব্বু ফোন করে বলতেছে যে আমার আম্মুকে বলতেছে দেখো আমার ছেলে যেন বাড়িতে না যায়, আমার ছেলে মুক্তার বাসায় যায়, মুক্তার বাসায় নিয়ে যায় আমার ছেলেকে।
বিয়ে করার পরে শ্বশুর বাড়িতে চলে যেতে বলছে?
হ্যাঁ।
আপনার কি শ্বশুর ছিল বেঁচে?
হ্যাঁ
শ্বশুর ছিল বেঁচে।
শ্বশুরের নাম হচ্ছে নুরালম, আমি যার গাড়িতে ড্রাইভিং শিখছি না প্রথমে যাইয়া, ওই হচ্ছে নুরালম শ্বশুর।
ওই হচ্ছে আপনার শ্বশুর, মানে যিনি আপনাকে ড্রাইভিং
শিখিয়েছে 1 মাস রাখছিল ওর গাড়িতে।
আচ্ছা, এখানে একটু বলি, সেটা হচ্ছে রিপাকে আপনারা বিয়ে করতে পারলেন না কারণ তাদের সামাজিক অবস্থা আপনাদের চেয়ে খারাপ, আর এই মেয়েটাকে যে বিয়ে করলেন এদের সামাজিক অবস্থা কেমন ছিল?
এদের সামাজিক অবস্থা আমাদের থেকে নিচু,
এদেরটাও নিচু। তাহলে রিপাকে সমস্যা কি ছিল?
রিপাকে সমস্যা ছিল আমার আম্মু বলতেছে যে ওরা একদম নিচু, ওদের কোনো বাপ নাই, ওরা মুখী করতো ওই কোনো বিবাহাতে ইয়া করতো, বাবুজির সাথে কাজ করতো।
ওকে ওকে, দেখুন একটা প্রান্তিক পর্যায়ের সমাজ যেখানে ইকোনমি খুবই দুর্বল, অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল, সেখানেও অর্থনৈতিক মানদণ্ড কতটা প্রকট হতে পারে, এবং এই প্রকটতা এতটাই বেশি যে নিজের ছেলেকে বাধ্য করছে তার পছন্দের কন্যাকে বিয়ে করবার জন্য, এবং শুধু তাই নয়, এবং এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই হচ্ছে আজকের জীবনের গল্প। খুব মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ বলুন, তারপর?
তারপর আমি কি বলি, আচ্ছা আর বাড়িতে যায় নাই, মুক্তার ওদের আম্মুর বাসা চলে গেছি, ওরা ওই
শাশুড়ির বাসায়।
হ্যাঁ, ওর বিহার বাজারে,
বিহার বাজার
ওদের বাসা ছিল ওখানে। আমাদের যেখানে বিবাহ সম্পন্ন হয় ওটা একদম ওদের বাসার লোকের মাদ্রাসা, ওখান থেকে আমরা হেঁটে ওখানে চলে গেছি। যাওয়ার পরে রাত্রে ওখানে খাবার দাবার খাইছে, আমার ভাই একটা গেছে, আমার আঙ্কেল একটা গেছে, আমার ফুফি গেছে আমার সাথে, খাওয়া দাওয়া খাওয়ার পরে এর একদিন পরে আমাদের বাসর হয়। বাসর হওয়ার পরে কি করছে, রাতে আমার সাথে থাকে নাই, আমাকে আমার সাথে আমার গালি গালাজ করতেছে, আমাকে বলতেছে তুই কেন চলে যা, তোকে আমি আমার সাথে থাকিস না, কান্নাকাটি করতেছে।
তুই কি করে সম্পর্ক ছিল আপনাদের দুজনে?
না, ও আমাকে কি জানে কি হয়ে যাবে জানি না, ও আমাকে তুই করে বলতেছে মুক্তা।
আচ্ছা,
তাহলে উঠে বস, আমি তোর সাথে দুইটা কথা বলি, আজকে তো কি আজকে কালকে আমাদের বিয়ে না, আজকে কি দিন, তুই তো ভালো, তুমি তো ভালো করে জানো, কথা বলি দুইটা, কিছু করবো না বা কিছু আমরা ইয়ে করবো না, ভালো কথা বলার পরে তুমি শুয়ে যাবো আমি শুয়ে যাবো। ও বলছে তুই আমার সাথে আরেকবার কথা বললে আমি এখন করতে বেরিয়ে যাবো। আমি বলতেছি এরকম উশৃঙ্খল করতে শেখো না, বসো আমি কথা বলি তুমি। ও বলতেছে না আমি চলে যাবো, চলে যাবো বলার সাথে ও ঘর থেকে বাইরে ওর নানু ছিল ওই টাইমে, নানুর সাথে চলে গেছে আরেক রুমে। চলে যাওয়ার পর আমি করছি, আমি এখানে আমার রুমে আমি শুয়ে গেছি। তারপর শুয়ে যাওয়ার পরে কি করছে, ও সকালে হয়ে গেছে, ও নানু বলছে কালকে রাতে ঝগড়া করতে শেখো না, আমি বলতেছি আপনার নাতির কাছে পুষ্করণ খেয়েছে, আপনার নাতি আমার সাথে থাকতেছে না। ও বলতেছে আমি এর সাথে থাকবো না, আমি এর সাথে থাকবো না, আমার আব্বু আম্মুকে বিয়ে দিয়েছিল, আমি একে এর সাথে আমি একে পছন্দ করি, আমার পছন্দের লোক আছে, আমি একে বিয়ে করি।
আপনি যখন বিয়ে করেন তখন আপনার বয়স 19 বছর, মেয়েটার বয়স কত ছিল?
মেয়েটার বয়স হচ্ছে 17 বছর,
আপনার 2 বছরের জুনিয়র ছিল। হ্যাঁ বলুন।
তারপর এরকম করে আমি কি করেছি, আমার আম্মুকে ফোন দিয়ে আমি বলতেছি আম্মু মুক্তা আমার সাথে ঝগড়া করতেছে, আপনি একটু আসেন, এই যে একটু দেখে না মুক্তা এরকম করতেছে কেন। আমার আম্মু কি হয়েছে, আমার আম্মু আসে নাই, আমার একটা বাবিকে পাঠাইছে ওখানে।
ওদের বাড়ি থেকে আপনাদের বাড়ির দূরত্ব কতটুকু ছিল?
1 কিলোমিটার।
1 কিলোমিটারের মতো। তো আপনার মা না এসে ভাবি পাঠা ভাবিকে পাঠিয়ে?
হ্যাঁ, ভাবি বলতেছে যে মুক্তা কি এসে এরকম করতে। আমি ভাবিকে সব বলে বলছি, ভাবি দেখো আমি রাত থেকে এরকম এরকম বলছি, ও আমাকে খারাপ গাড়ি গালাজ করে ব্যবহার করে এখান থেকে চলে গেছে। আমার ভাবি বলতেছে মুক্তা তুমি এরকম করতেছো না, যে তোমার স্বামী এখন তুমি এরকম করিও না, তুমি যদি এখন কিছু করো ওকে এরকম করো গালি গালাজ করো তোমার পাপ হবে। আমার ভাবি ওকে বলতেছে যে তো ও কি করেছে ওই দিন একদিন পর রাতে ভালো ভালো মতো আমার সাথে ছিল, কিছু বলে না, আমি ওর সাথে মাতি নাই, ও আমার সাথে কথা বলতেছে, আমি ওর সাথে কথা বলতেছি না, ওদিকে শুয়ে আছে আমি এদিকে শুয়ে আছি। আমি কি করছি, 2 দিন থাকার পর আমি বাড়ি চলে আসি, আবার চলে এসে আমার আম্মু বলছে আমি যাবো না, ওদের ওখানে যাবো না, ও আমার সাথে ঝগড়া করে শুধু ঝগড়া করে। আমি আমার বলতেছে যে আমার আব্বু আমাকে এবার ওখান থেকে চেরামেচি করতেছে, আমার বলতেছে যে ওই মিঠার জন্য চলে আসছে বাড়িতে, ওই মিথ্যা কথা বলছে মুখটা অনেক ভালো। আমার আব্বু বলতেছে বিয়েটি এরকম করে, আমার আম্মু বলছে দেখ বাবা তুই যদি না যাস তোর আব্বু আমাকে দিয়ে দে, আমাকে ছাড়া দেবে আমার বাবার বাড়ি চলে যাওয়ার জন্য, বলছে তুই যদি ভালো করে না যাবো তুই আমি তুই কি আমাকে ফালবি নাকি আর কি করবি, তুই বাবা আমাকে রাখবে না
আপনাকে বলছে এটা
আমাকে বলছে আমার আম্মু। আমার আব্বু বলছে ছেলে যদি এখন ঠিক না হয় আমি তোমাকে তোমার আব্বুর বাবার বাড়িতে পাঠিয়ে দেবো, তোমাকে আমি আর রাখবো না, তালাক দিয়ে দেবো। আমার আব্বা আমার আম্মাকে বলতেছে যে আমার আম্মু আমাকে বলছে যে আমাকে অনেক কান্নাকাটি করতেছে, বলতেছে বাবা তোর আব্বু তো ফোন করে আমাকে বলতেছে তুই যদি ভালো মতো এখন না চলস তাহলে তোর আব্বু তো আমাকে তালাক দিয়ে দেবে, আমাকে কে দেখবে, আমি এখন বয়স্ক হয়ে গেছি আমাকে কে দেখবে, আমাকে তুই যদি তোর বাবা যদি এটা করে তাহলে তো আমি মরা আমি তো মরে যাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে একে এদেরকে বলো আমার সাথে যেন এই ঝগড়া না করে মুখটা, আবার ঝগড়া করলে আমি আবার চলে আসবো। আমি আবার 2 দিন পরে আমার মামাকে নিয়ে গেছি ওখানে, আবার নিয়ে যাওয়ার পরে ও আমি যেদিন গিয়েছি আমার ফুফি গিয়েছে আমার সাথে, যাওয়ার পরে আমি কি করছি এরকম খাড়ে বসেছিলাম, আমার ফুফি একটা মোবাইল চার্জে দিয়েছে সামনে রুমে,
মোবাইল চার্জে দিয়ে।
হ্যাঁ, ও মুখটা কি করছে মোবাইলটা নিয়ে ওখান থেকে ওই যে খালেদের সাথে কথা বলে খালেদের মোবাইলে ফোন করে দিয়েছে, আর রুমে যায় ফোন করে দিয়েছে, ফোন করতেছে। আমি কি করছি আস্তে আস্তে গিয়ে পিছন দিয়ে দাঁড়াইছি, দাঁড়ার পরে দেখতেছি ও ফোন করতেছে, আমি কি করছি মোবাইল এরকম খান থেকে নিয়েছি, বলছি তুমি কার সাথে কথা বলতেছো, ও বলতেছে যে ওর আম্মুকে ডাকছে, আম্মু দেখো আমি আমার ভাইয়ের সাথে কথা বলতেছি, এই কি করতেছে আমার সাথে ঝগড়া করতেছি, আমি আমার ভাইয়ের সাথে কথা বলতেছি কি এসে। আমি বলছি যে ভাইয়া না আপনি ফুস করেন, আম্মুকে আমি খালাম্মা বলতাম, ওই জন্য আমি বলতেছি খালাম্মা আপনি মুক্তার কাছে ফুস করেন, এটা খান নাম্বারে কথা বলতেছে, এটা আর ওর কোনো ভাই হোক না, এ খালেদের সাথে কথা বলতেছে, এটা খালেদ, হ্যাঁ এটা খালেদের নাম্বার।
খালেদটা কি ছিল?
খালেদটা ওর সাথে ওর ইয়া ছিল,
ওর পছন্দ করতো,
ওর পছন্দ করতো।
আপনি বন্ধু ছিল, আপনি জানলেন কি আগে থেকে জানতেন?
আমি যে আমার দিয়ে আইসক্রিম দিয়েছিল একবার খালেদ,
ওই খালেদ দিয়ে আইসক্রিম দিয়েছিল।
হ্যাঁ, ওকে। তো আমি বলতেছি যে দেখেন খালাম্মা এই তো মুক্তার খালেদের সাথে কথা বলতেছে।
আচ্ছা,
তো ও বলতেছে আমার মেয়ে কার সাথে কথা বলতে জানে, তুমি এগুলো সাথে করতেছো আমার মেয়ে কার সাথে? আমি বলছি দেখেন নাম্বার দেখেন, আমি ফোন করে দেখেন এখন। আমার খালাম্মা বলতেছে না আমার মেয়ে এর ভাইয়ের সাথে কথা বলতেছে, এর খালাতো ভাইয়ের সাথে কথা বলতেছে, মিথ্যা কথা বলছে।
তখন কি আপনার আপনার মাও ছিল ওখানে?
না, আমার ফুফি ছিল।
ফুফি ছিল।
হ্যাঁ,
যে কোনো ভাবি হোক ওর মা বিষয়টাকে গোপন করার চেষ্টা
করছে, গোপন করার চেষ্টা করতেছে।
জি।
তো এরপর আমি আবার কি করছি আমার মাকে বলতেছে আম্মু এই আই তো আবার আর খালাদের সাথে কথা বলতেছে, আমি এদের বাড়িতে যাব না, আমি আবার বাড়িতে চলে আসছি। আমি বলছি আমি আমাকে যেটা দেবো আমি এটা নিয়ে শপথ করবো, আমি রিভার সাথে মারবো না, আমি কিন্তু ওর বাড়িতে যাবো না। তো আমার মনে আছে ঠিক আছে দেখি আমি কি করতে পারি। এটা বলার পরে এরা কি করছে, এদের যেখানে বাসাতে তো বাসাটা চেঞ্জ করে ফেলছে
কারা,
তারা
নিশ্চয়ই জানেন মূলত ও একটা মেয়েকে ভালোবাসতো, তার সাথে সম্পর্ক খারাপ, তার সাথে সম্পর্ক না হোক সে কারণে ওকে বিয়ে দিয়েছে ওর বাবা মা, এবং যাকে যার কাছে বিয়ে দিয়েছে তারও একটা সম্পর্ক ছিল এবং ওরও একটা সম্পর্ক ছিল, এখন এই দুজনের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। দেখুন এটা শেষ পর্যন্ত কোথায় যায় বলুন। তারপর
তারপর ওরা যখন বাসা চেঞ্জ করে ফেলছে আমি ওখানে যাইতেছি না, আমার আম্মুর সাথে রাগ করতেছি, আমি বলছি আম্মু আমি ওখানে যাবো না, আমার আব্বু কাজ তো বল, আমার আব্বু আসলে আমি ওকে উঠে আমাদের বাড়িতে নিয়ে আসবো। আমার আব্বু বলছে যে বিদেশ থেকে আমি যেদিন বাড়িতে আসি ওদিন মুক্তাকে আমাদের বাড়িতে আনুষ্ঠানিক ভাবে নিয়ে আসবো, আর আমি যেদিন না আসি মুক্তাকে আমাদের বাড়িতে আনিস না। আমার আম্মুকে বলছে আমাকে বলছে আমি আমার একটা ছেলে আমি অনেক বড় বড় অনুষ্ঠান করবো আমার ছেলে বিবাহের টাইমে। আমার আব্বু বলতেছে আমার আম্মু কি করছে, আমি কি করছি আর যাইতেছি না ওখানে, এক মাস হয়ে গেছে আমি যাইতেছি না ওখানে। ওর আম্মু আমার কাছে ফোন করতেছে, আমার খালাম্মা আমার শাশুড়ি আম্মু বলছে এরা আমাকে নাম ধরে ডাকতো, মানে তুমি আসছো না কেন আমাদের বাড়িতে আসো না কি এসে, তুমি আসছো না, বলছি না খালাম্মা আমি যাবো না, মুক্ত আমার সাথে ঝগড়া করতেছে সবসময়, মুক্ত আমার সাথে ঝগড়া করে আমার দেখলে ওদিকে চলে যায়, এদিকে চলে যায়, ও আমাকে দেখলে সাথে চলে যায়, আমাকে দেখলে করতে বাইরে যায়, আমি যাবো না, তোমার সাথে ভালো কথা বলো আমি ওখানে কি জন্য যাবো। ওর আম্মুকে বলছে বলছে না ও ভালো দেখেছে তুই আই বাড়িতে আই বাসায় আই। আমার শাশুড়ি আম্মু বলছে আমাদের ঠিক আছে আমি যাবো তাহলে। আমি কি করছি গিয়েছি ওখানে, যাওয়ার পরে আমি ও আমার সাথে মুখটা কথা বলতেছে ভালো কথা বলছে, আবার একদিন কথা বলছে দুদিন কথা বলছে তিনদিন পরে আমার সাথে আবার ঝগড়া লাগছে, ও ও আবার মোবাইলে কথা বলছে, আমি কি করছি বাইরে থেকে ঘুরে ফিরে এসে দেখতেছি মোবাইল ওর কানে মোবাইল আর আমার মোবাইল, আমি কি করছি বলছে মুখটা তুমি কাজটা করা বলতেছে, বলতেছে না আমি আমার আম্মু বলছে যে আমার আম্মুর এক ভাইয়ের কাছে ফোন দেওয়ার জন্য আমি ফোন দিতেছি, আমি বলছি আমি বলতেছি না তুমি তো অনেকক্ষণ ধরে কথা বলতেছো কই তোমার আম্মুর ভাইয়ের কাছে ফোন দিতেছো, ওই লাগে গেছে আমার সাথে ঝগড়া ঝগড়া লাগে যখন গেছে আমি বলছি আমি যাবো বাড়িতে থাকবো না এখানে, আমি আবার বাড়িতে চলে এসেছি, আমার আম্মুকে বলছি আম্মু মুখটা দেখবো আমার সাথে ঝগড়া করতেছে আমি এখন আর যাবো না। আমার আম্মু কি করছে আমার আব্বুকে সবসময় সব বলে জানাইতেছে, দেখেন ছেলের তো কোনো দোষ নাই, মেয়ে সবসময় মেয়েটা আমার ছেলের সাথে সবসময় ঝগড়া করে। আমার বলছে ঠিক আছে তাহলে মেয়েটা থাক, আমার ছেলেকে পাসপোর্ট বানাতে বলো আমি বিদেশে নিয়ে আসবো,
মানে আপনাকে বিদেশে নিয়ে যাবে।
আমার আব্বু বলতেছে আমার আম্মু কি করছে আমাকে পাসপোর্ট বানানোর জন্য আমাদের পাশের একটা লোক পাসপোর্টে কাজ করে ওর কাছে নিয়ে গেছি, তো আমাদের রুবেল ভাই বলে রুবেল ভাই বলতেছে ঠিক আছে তুমি কাগজপত্র মানে সার্টিফিকেট কি কি লাগে সবগুলো নিয়ে আসো আমি তোমাকে সিধা নিয়ে যাবো পাসপোর্ট বানানোর জন্য।
আচ্ছা
আমি সবগুলো রেডি করছি, করার পরে এই ইয়াতে গেছি পাসপোর্ট বানানোর জন্য গেছি, পাসপোর্টটা ওখানে জমা দিয়েছি আমি মুক্তাদের বাড়িতে যাইতেছি না, ওই রাগ করে চলে আসি, কিন্তু মুক্তা কি করতেছে রেগুলার বাড়িতে রাখতেছে না, ও একদিন ওই বাজারে থাকতো তো ও সবসময় বাজারে বাজারে যায় এদিকে দিকে বসে থাকতো, এদিকে ঘুরতো জিনিস নিতো এটা নিতো খালেদের সাথে সাথে, খালেদ সবসময় সাথে থাকতো, আমাকে মানুষে বলতো কারণ ওরা বুঝে গাড়ির ড্রাইভার তো গাড়ির যত এক্সিডেন্ট আছে একে চিনে সব মুক্তারা সবাই চিনে, তো গাড়ির এক্সিডেন্ট সবাই বলতো আমাকে, মানে তোর তোর ওয়াইফটা ওই যে ওদিকে চলে যাচ্ছে বাজারে দেখছিলাম আমি গাড়ি চালানোর জন্য যাইতেছি স্টেশন আমাকে সবাই বলতেছে, মানে তোর স্ত্রীকে দেখতেছি এদিকে চলে যাচ্ছে, তোর স্ত্রীকে দেখতেছি কাজ সুগার থেকে দোকান থেকে কাজ সুগার নিতেছে, আমি বলছি যাক নেক আমি যাবো না এখানে, আমি কি
স্ত্রীর সঙ্গে থাকতেন না
থাকতাম না আমি আমার বাপের বাড়ি আমার বাড়িতে থাকতাম, রিপার সাথে আমি মারতাম না,
রিপার সাথে মারতেন না মানে রিপার সাথে আপনার যোগাযোগ ছিল,
যোগাযোগ ছিল বন্ধ, রিপা আমার সাথে আমাকে দেখলে ওদিকে এরকম এরকম হয়ে যেত
মানে মুখ ফিরাই নিত
মুখ ফিরাই নিত, আমি
কতদিনে জেনে গেছে আপনি বিয়ে করেন,
আমি বিয়ে করেছি রিপার জেনে গেছে, তারপর আমি কয়েকবার চেষ্টা করি সাথে কথা বলার জন্য আমার সাথে কথা বলতেছেন, আমি করছি আমি বলতে যা তোর সাথে আমি আর কথা বলবো না এভাবে মনে মনে বলতেছি রিপার সাথে কথা বলবো না, আমি পাসপোর্টটা রেডি করছি পাসপোর্টটা রিভার পর আমি মেডিকেল দিয়েছি, আমার মেডিকেলটা হয় নাই বলতেছে ও আনপিট ওর কোনো একটা জন্টির সাথে কোনো একটা সমস্যা আছে, আমার আব্বু কি করছে আবার একটা এজেন্সির সাথে ফোন করছে, এজেন্সি বলতেছে তোমার বাচ্চাকে লাগবে না কন্ট্রাক্ট করে 30,000 টাকা দিয়ে মেডিকেলটা নিয়ে আসবো, এই মেডিকেল দিতে হবে, তো আমার আব্বু ঠিক আছে তাহলে আমি বাড়িতে আসতেছি, আমার আব্বু বাড়িতে আমি যখন মেডিকেল আনপিট হয়েছি আমার আব্বু বাড়িতে আসছে, আসার পর আমার মেডিকেলটা রেডি করছে, রেডি করার পর আমার আব্বু আমার ওই ছোট আঙ্গেল যেটা আছে ওখানে ওটাকে মেডিকেলটা পাসপোর্ট নাম্বারটা দিয়েছে, দেওয়ার পর আমার বিষয় বাড়িয়েছে, বাড়ির পর আমি শয়তানি করতে চাই, আমি বলছি আমি বিদেশে যাবো না আমার কনেক্টটা করো, আমাকে রিভারও বিয়ে করতে দাও নাই, আমি যার বিয়ে এখন বিয়ে দিছো যার সাথে বিয়ে দিছো আমার সাথে ভালো করে ব্যবহার করতে চাই, ভালো সাথে থাকলে আমি বিদেশে যাবো না মরে যাবো, আমার আম্মুকে আব্বুকে বলছি এটা বলার পর আমার আব্বু আমাকে অনেক মারে বলে আমাকে অনেক মারে, তো মারার পরে আমি বলছি আমাকে যত মারো আমি বিদেশেও যাবো না কিছু করবো না, আমি বলি নাই মুক্তাকে বিয়ে করার জন্য, আমার আম্মুকে বলছিলাম আমি মুক্তাকে বিয়ে করবো না, এই মানুষের সাথে মোবাইলে কথা বলে
কিন্তু এখানে ব্যাপারটা একটু বুঝলাম না আমি, আপনি তো রিপাকে লাভ করতেন, মুক্তাকে বিয়ে করলেন, মুক্তাকে আপনি তারপর নিজেও চাইতেন না, এর জন্যই আপনাকে বিদেশ পাঠানোর?
আমি ওকে একটু একটু চাইতাম,
মুক্তাকে চাইতাম,
হ্যাঁ চাইতাম, যখন রিপা আমার সাথে কথা বলে আমি মুক্তাকে চাইতাম, কিন্তু আমার সাথে আমাকে চাইতো না।
আমাকে
দেখলে মুক্তা মুক্তি যায়নি তো আমার সাথে ঠিকভাবে কথা,
আপনার ভিতরে রাগ জন্ম হচ্ছে,
রাগ জন্ম হচ্ছে। আমি আমি মনে মনে বলতেছি আমি কি করবো এখন, কি করবো, আমি হয়তো মরে যাবো নয়তো আমি কিছু একটা করে ফেলবো, কারণ আমি রিফাকে পাইলাম না। এখন যাকে রিফাকে বলে যাকে বিয়ে করলাম ও আমার সাথে ভালো ভালো ব্যবহার করতেছে না, আমি কি করবো এখন?
তো আপনি ভিসা টিসা হওয়ার পরে আপনি বলতেছেন যে আপনি দুবাই যাবেন না, সরি ওমানে যাবেন না, দেশের বাইরে যাবেন না, তারপর আপনার বাবা আপনার গায়ে হাত তোলে? হ্যাঁ বলুন, তারপর
আমার বাবা যখন আমার গায়ে হাত তোলে আমার বাবা বলতেছে যে আমি তোমাকে তোকে এখান থেকে নিয়ে যাবো বিদেশে, নাহলে আমি যাবো না। আমার বাবা বলতেছে যে আমার দাদা বিদেশ থেকে ফোন দিয়েছে, আমার ছোট দাদা বলতেছে যে বাবা তুমি চলে আসো বিদেশে, তুমি এখানে কি করবো, তোমার এখন কোনো কাজ ওখানে কাজ করতেছো না, তুমি গাড়ি চালাচ্ছো, গাড়ি চালাচ্ছো টাকা গুলো দিয়ে খরচা করে ফেলতেছো, তো তুমি যদি না তোমার আব্বুর এখন বয়স হয়ে গেছে, তোমার আব্বু কি করবে এখানে, তোমার তুমি বিদেশে আছো, তোমার আব্বুকে দেশে পাঠাই দাও। তো এগুলা বলার ফলে তোমার আব্বু এখানে অনেক কষ্ট করতেছে, অনেক কষ্ট করে তোমার জন্য টাকা দিতেছে, বাগানে চাকরি করতেছে, ওরা যখন বলছে আমার কি কেন মানে খারাপ লাগছে, আমার চিঠি আমি চলে যাবো বিদেশে, যখন আমি মুক্তা মুক্তার থেকে কোনো ভালো ব্যাপার পাইতেছি না বা রিফাকে পাইলাম না, আমি এখানে থাকবো না, কেউ দেখবো না, বলছে মুক্তাকেও দেখবো না রিফাকেও দেখবো, আমি বিদেশে চলে যাবো, বিদেশে যদি আমি চলে যাই আমার চোখের সামনে কেউ আসবে না, আমি কোনো টেনশনও করবো না এদের জন্য। আমি কি করছি, আমার বউ বলছে আমি আব্বু আমি বিদেশে যাবো আমাকে নিয়ে যাও, আমার বউ বলছে ঠিক আছে তাহলে আমি টিকিট করি, এই বিমানে টিকিট করছে, টিকিট করে সবগুলো রেডি করছে, সোমবারের দিন ছিল, সোমবারে বিকাল রাত 9টা ফ্লাইট, আমার আব্বু আমি চলে গেছি বিদেশে রাত 9টায়। চলে যাওয়ার পরে আমি একটু রেখে গেছি ভাইয়া, চলে যাওয়ার আগে আমি কি করছি, মুক্তাকে মুক্তার বাড়িতে গেছিলাম, মুক্তার আম্মুকে আমি বলতেছি যে খালাম আমি তো চলে যাবো, মুক্তাকে পাঠান না আমাদের বাড়িতে, মুক্তা বলছে যে আমার ঘর আমাদের ঘরে না আছে, এখান থেকে বাইর করো, এটা আমি দেখতে দেখতেও চাই না। এটা তো বলছে আমি আমার এমন রাগ হয়েছে আমি কি করছি, মুক্তা একটা থাপ্পর মারা দিয়েছি মুখের উপর, প্রথম একটা থাপ্পর মারা যেমন এরকম বলছে, তারপর মারা পর মুক্তার আম্মু আমার সাথে ওখানে অনেক ঝগড়া দাঁড়িয়ে চলে গেছে, মুক্তার আম্মু ঝগড়া করতেছে আমার সাথে, আমার মেয়েকে মারছো কেন, তুমি আমার মেয়েকে এখন একটা কাপড় কিনে দাও না, এটা কিনে দাও না, ওটা কিনে দাও না, তুমি আমার মেয়েকে মারার অধিকার কি, ওরা আমার সাথে ঝগড়া করতে
মানে ভরণ পোষণ আসলে তো আপনি দিতে পারতেন না, পারতেন
না? আমি ওই সময় কিছু দিই না, কিন্তু আমার তো যেগুলো আমার আম্মু দিয়েছে কিনে দিয়েছে আমার আব্বুটাই, আমি তো ওই টাইমে টাকা কামাই দিয়েছি, আমি কিনে দেবো, যেগুলো আমার আব্বু দাদা টাকা দিয়ে দিয়েছে কিনে দিয়েছে ওগুলা ওর 2 বছর পড়তে পারবে ওগুলা। তো ওরা বলছে যে তুমি আমার মেয়েকে এখানে নাও না, ওখানে আমার মেয়েকে কিছু নিয়ে দাও না, তুমি আমার মেয়েকে মারার অধিকার কি, আমি বলতেছি তো এখন কি আমি পায়ে ধরে সালাম করবো, ওরা মুখে বলতেছি আমি ওরা সাথে ঝগড়া করতেছি, ওরা বলছে তুমি এখান থেকে চলে যাও, তুমি বিদেশে যাচ্ছ, তুমি ওখানে যাই মরে যাও, তুমি মরে যান না মরে যাও, আমি কি করবো, ওরা বলতেছে, আমি আমি বলতেছি ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি বিদেশে, আমি চলে যাচ্ছি, আমার মোবাইলে আমাদের বাড়িতে আর যাবেন না, আপনি আপনার মেয়ে আমাদের বাড়িতে যাবেন না, এরকম করে আমি কি করছি চলে আসছি বাড়িতে, আমার আম্মুকে সবগুলা বলছি, সবগুলা বলার পরে আমার আব্বু কি করছে রাগ করে বাবার কাছে ফোন করছে, আমার ছেলে তো বিদেশ চলে যাচ্ছে, আপনার মেয়েরা আপনার স্ত্রী কত বড় সাহস আমার ছেলেকে এরকম বলার জন্য, আমার ছেলেকে মরে যাওয়ার জন্য কেন বলছে, ওর আব্বু বলতেছে বলবে যে এরকম তুমি কিভাবে বিদেশে যাও আমি দেখবো, তোমাকে আমি এয়ারপোর্ট থেকে আটকে রাখবো,
কে বলছে না,
মুক্তার আব্বু বলতেছে আমার বাবাকে, তুমি কিভাবে বিদেশে যাও আমি দেখবো, তোমাকে এয়ারপোর্ট থেকে আমি আটকে রাখবো,
কেন বলছে,
ওই আমার আব্বু যে বলছে তোমার মেয়েরা তোমার স্ত্রীর কত বড় সাহস, আমার ছেলেকে মরে যাওয়ার জন্য বলতেছে, ফ্লাইট অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাওয়ার জন্য বলছে, কত বড় সাহস তোমার মেয়ে বারবার বেয়াদবি করে, বেয়াদবি করার পর তুমি তোমার মেয়েকে ইয়া করো না, শাসন করো না, আর তোমার মেয়ে আমার ছেলের সাথে ঝগড়া করে, তোমার স্ত্রীর সাথে ঝগড়া করে, তুমি শাসন করতেছ না, এটা যখন বলছে,
দেখেন একটা সামান্য ছোট ঘটনাকে কেন্দ্র করে জিনিসটা কত বড় হচ্ছে, এবং এই বড় হওয়া শুধুমাত্র নয়, এই বড় হওয়া শেষ পর্যন্ত কোথায় গিয়ে থেমেছে, যে কোনো একটা ভুল একটা মারাত্মক রকমের চিহ্ন রেখে দেয়, যে কোনো একটা সিদ্ধান্ত একটা মারাত্মক রকমের চিহ্ন রাখে জীবনে, এবং পুরো জীবন জুড়েই সেই চিহ্নটা বয়ে বেড়াতে হয়, যে ভুলটা তার বাবা মা করল সেই ভুলের খেসারত কে দেয় সারাটা জীবন জুড়ে, এটাই এখন দেখার বিষয়। বলুন তারপর,
তারপর ওরা আমার আব্বুর সাথে ঝগড়া, ওরা কি করেছে আমার আব্বুর সাথে ঝগড়া করতেছে, আমার আব্বু কি করেছে মোবাইল ল্যাংসি দিয়েছে, আমার বলছে লাগবে না কি করে, তোমাদেরকেও আমি চিনি না, আমাকে বলছে বাবা এদের সাথে কথা বলিস না, মেয়ে ওর লাগবে না, আমি আমার সাথে টাকা দিলে আমার ছেলেকে আমি আর একটা বিয়ে করাবো, ওরকম মেয়ে আমার কাছে ওরকম বাজে মেয়ে আমার ছেলের জন্য রাখবে না, আমি ওদেরকে চিনিও না, ওরা বলছে চল আমার সাথে বিদেশে চল, আমি কি করছি বিদেশ চলে গেছি, ওদের সাথে কোনো যোগাযোগ নেই আমার সাথে, তো জোগাড় জন্য আমি তিন চার মাস পরে হঠাৎ কেন জানি একরকম লাগতেছে, মানে ওর আমার স্ত্রী বা আমি ওকে ওর সাথে একদিন বা এক রাত ওর সাথে ছিলাম, আমি ওর সাথে একটু কথা বলতে পারতাম মনে মনে আমি ধারণা করতেছি। তো ও কি করতেছে মানে আমি কাজ করে করে ওগুলো মনে মনে ওখানে ইয়ে করতাম কি করতেছে এখন, আমি ওর সাথে একটু কথা বলতে পারতাম। তো আমি কি করছি একদিন ওর আম্মুর মানে ফোন করছি, ফোন করে আমি বলতেছি যে হ্যালো মা কেমন আছেন, ও বলতেছে কি, আমি বলতেছি আমি তো মানিক মুক্তা দেখেন ওকে তো আমি যখন বিয়ে করছি ও আমার স্ত্রী, আমার কেন জানে মন চলতেছে ওর সাথে একটু কথা বলার জন্য। ওর আম্মাকে বলতেছে ওরা মজা আছে ঠিক আছে, ও আসুক, ও কোথায় বাইরে গেছে, ও আসলে মোবাইলটা দেবো। আমি কি বলতে চাচ্ছি ঠিক আছে আমি আধা ঘন্টা পর আবার করবো ফোন। আমি কি করছি আধা ঘন্টা পর আবার ফোন দিয়েছি, দেওয়ার পরও ওরা আবার রিসিভ করছে মোবাইলটা, রিসিভ করার পর আমি বলতে চাই খালাম্মা মুক্তা আসছে, মুক্তা কেউ দাও না, মুক্তাকে যখন দিয়েছে মোবাইল আমি বলছি যে মুক্তা কেমন আছো, বলছে যে সালাম দিয়েছে আমাকে, আমি বলছি মুক্তা কেমন আছো, বলছে ভালো আছি। মুক্তা আমাকে বলছে তুমি আমার সাথে এতদিন কথা বলো নাই, তুমি কি আমাকে বলে গেছো, ও আমাকে মানে একটা অন্তরের ইয়া দিয়ে কথা বলতেছে মানে
নরম হয়ে
কথা, নরম হয়ে কথা বলতেছে একটা মহাব্বত দিয়ে। আমি বলতেছি তুমি আমাকে দেখো আমি যেটা আমি বাড়িতে ছিলাম তুমি যে আমাকে এত ইয়া করো নাই, যদি তুমি আমাকে বা কোনো লাইক করতে বা আমাকে তুমি যদি মহাব্বত করো তাহলে আমি বিদেশে আসতাম না, তুমি এখন কেন এরকম কথা বলতেছো। ও বলতেছে তুমি যখন বিদেশে চলে গেছো তোমার যেরকম লাগতেছে আমার কাছে এরকম লাগতেছে তোমার জন্য, আমি ওর সাথে রেগুলার কথা বলতেছি মোবাইলে, আমি ওখান থেকে ইন্টারনেট মোবাইল নিয়েছিলাম, নিয়ে আমি ওর সাথে কথা বলতাম রেগুলো। কথা বলতে বলতে আমার আম্মুকে ওইখানে লোক ওরা যেখানে বাসা থাকতো ওইখানে লোক আছে, আমার আম্মুকে বিভিন্ন বাজার কথা বলতো, বলতে যে মুক্তাকে দেখতেছি না আজকে মুক্তা সিং একটা সাথে চলে দিয়েছে, মুক্তা এটা করতেছে ওইটা করতে, আমার আম্মু কি বলতো আমাকে বলতো ওগুলা বাবা আমি তো আজকে ওদের বাসার পাশের লোক আমাকে এরকম বলছে ও নাকি বাজার চলে গেছে, ও নাকি ওর জন্য নাকি ওখানে সামাজিক সালিশ বসছে, ও কনসালের সাথে কোথায় ঘর ঢুকছে। আমি বলতাম আমি আমার আম্মুকে গালি গালাজ করতাম, আমি ওগুলো বিশ্বাস করতাম না, আমি বলতাম আম্মু তুমি ফালতু কথা বলছো তোমাকে ওগুলো কি বলতেছে, মুক্তা অনেক মুক্তা অনেক ভালো, এর মুক্তার কথা আমাকে বলিও না, আমি মুক্তার সাথে কথা বলি না, আমার আম্মুকে বলতাম আমি মুক্তার সাথে কথা বলি না, আমার মুক্তার কথা বলি না, আমার আম্মুকে বলতাম যে আমার আম্মু কি করতো আবার কয়েকদিন পরে আমার আম্মু কি যদি বলতো আবার আমার আমাকে বলতো বাবা আমি যেরকম শুনছি তুমি কোনো খবর পাইছো মুক্তার, আমি আম্মু মুক্তার কথা আমাকে বলি না, আমি মুক্তার কথা শুনি না, কিন্তু আমি রেগুলার মুক্তার সাথে কথা বলতেছি, মুক্তার সাথে আমি রেগুলার কথা বলছি, আমার আম্মুকে বলতো আমি মুক্তার সাথে কথা বলতেছি না।
আচ্ছা মানে এটা কি আপনার মাও চাইতো না যে আপনি মুক্তার সঙ্গে কথা বলেন?
আমার আম্মু চাইতো না, আমার আম্মু না চাইতো আমি মুক্তার সাথে কথা না বলতে চাই, আমার আম্মু বলতেছে
মানে আপনার মা বলতো যে আপনি আর আপনার স্ত্রীর সঙ্গে কথা না বলেন, কিন্তু আপনি এখন কথা বলতো?
আমি কথা বলছি, আমার আব্বু চাই দিচ্ছে, আমার বউ রাখতে নিয়েছে মাথায় যে মুক্তার বাবা কিভাবে বলছে আমাকে এয়ারপোর্টে আটকে রাখবে,
ওর জন্য মুক্তার বাবা মানে আপনার বাবা চাইতো যে মুক্তার সঙ্গে আপনার একটা ডিভোর্স হয়ে যাবে,
না ডিভোর্স এর কোনো আসে না, আমার আমার বউ সাথে কথা বলেছিল
মানে আলটিমেটলি চাইতো না,
ওরা বউ আমাকে ক্ষমা চাইতে হবে,
ও ওকে মানে একটা ক্ষমা চাইতে হবে তারপরে গিয়ে,
তারপরে আমি ওর সাথে ওদের সাথে কথা বলবো, ওকে আমার বাড়িতে আনবো। আমি কি করছি কথা বলতে বলতে এক বছর হয়ে গেছে, এক বছর হওয়ার পরে আমার আম্মুকে আমি একদিন বলছি আম্মু আমি তো আপনার আমি তো তোমার ছেলে, আমি যদি এখন যদি বিদেশে মরে যাই আম্মু তুমি কি করবা, আমার বলছে বাবা তুমি যদি মরে গেছো আমি এটা শুনে আমি মরে যাবো, আমি তাহলে আমি আমি আম্মু তোমাকে একটা কথা বলি, আমার আব্বু তো জানবে না, বলছে কি আম্মু মুক্তাকে বাড়িতে নিয়ে আসো, আমাকে একজন দুজন ওখান থেকে ফোন করে বলবো সে ড্রাইভার গাড়ির ড্রাইভার আসছেন না, এই মুক্তাকে এদিকে দেখছি ওদিকে দেখছি, তো আমার তো যেহেতু মুক্তা আমার স্ত্রী আমার তো একটা খারাপ লাগতেছে, কিভাবে আনবো এরা যদি আমার সাথে ঝগড়া করে এখানে, বলছে আম্মু আমি আমাকে যদি কিছু না বলে আমি একটা কথা বলবো, আম্মু বলতেছে বাবা বলো, বলছে আম্মু মুক্তার সাথে আমার সাথে কথা হয় সবসময়, ও বলতেছে যে আমাদের বাড়িতে আসবে মুক্তা, মুক্তাকে আমাদের বাড়িতে নিয়ে আসো। তো আমার আম্মু বলতে যাচ্ছে ঠিক আছে তাহলে এই মুক্তাকে বল আমার আমাদের নাম্বারে ফোন করতো, মুক্তা কি করছে আমি বলতেছি মুক্তা তুমি আমার আম্মুর কাছে ফোন করো, আমার আম্মু তোমাকে বাড়িতে নিয়ে আসবে, বলতেছে আমার আব্বু না আমার আব্বু জানবে না, আমার আব্বু না জানে এরকম করে তোমাকে নিয়ে আসবে বাড়িতে, মুক্তা কি করছে আমার ইয়ার কাছে ফোন করছে আম্মুর কাছে ফোন করছে, আমার আম্মু যখন ফোন করছে আমার বলছে ঠিক আছে যা ভুল হয়েছে হয়ে গেছে তুমি ইয়ে করো, তোমার একটা আব্বাই যে আরফাত এর বাইরে না মারফাত তুমি আরফাতকে নিয়ে তোমাকে ইয়ে কাপড় চোপড় সবগুলো নিয়ে চলে আসো আমাদের বাড়িতে, মুক্তা কি করছে সবগুলো নিয়ে চলে আসছে,
মুক্তা চলে আসছে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম আসলো,
ফার্স্ট টাইম আসলো, আসার পরে মুক্তা থাকতেছে ভালো করে, আমার মনে আমি সবসময় ফোন করতেছি আমার মুখটা কি করতেছে, ভালো চলতেছে কিনা। আমার মামা সবসময় বলতে বাবা ভালো চলতেছে, ঠিক আছে, আমার সাথে ঘুম যাইতেছে, আমার সাথে খানা খাইতেছে, সবগুলো এক মাস ভালো মতো ছিল। এক মাস ভালো মতো ছিলার পরে আমার আম্মু বলতেছে বাবা মুখটাকে মুখটাকে দিন পুরো দিন ফুরো যায় তোমার সাথে কথা বলে। বলছে আমি কই না, আমি একদিন একবার ফোন করি। এই আমার আম্মু বলতেছে যে বাবা আমি তো মোবাইল রিসিভ করতে পারি না, মোবাইল কলও দিতে পারি না, মুখটা আমার থেকে মোবাইলটা নিয়ে নে, রাত্রে নিয়ে দিজো নিয়ে নে। নেওয়ার পরে ফোন করে দেখি আমি যদি ফুসকরি কার সাথে কথা বলতেছো মা, আমার মুখটা বলে যে আম্মু আপনার ছেলের সাথে কথা বলতেছি। তুমি সারাদিন সারা রাত কথা বলো মুখটার সাথে? আমি বলছি না আম্মু, আমি প্রতিদিনই করি না, 10 মিনিট না 15 মিনিট এরকম কথা বলি, আর আমার কাছে টাকা নাই, কেন আমি এত মোবাইলে বিল দিতে পারি না।
জটিলতা আরো একবার শুরু হচ্ছে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা আর একটা বিরতি নিতে চাই, আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 তে। আজকে এখানে মানিক তার জীবনের গল্প বলছে। যারা জীবনের গল্প বলতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, তারপর আপনার যা বলার আছে সেটা আপনি বলবেন, আপনার সঙ্গে আমরাই যোগাযোগ করব। এবং 5 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, 5 মিনিট পরে রাত 1টায় আমরা আমাদের আজকের অতিথিকে সাথে করে আরো একবার ফিরছি, সাথে থাকবেন আশা করছি।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920, Close up, the closer the better.
সময়টা একটা, প্রিয় শ্রোতা, গভীর রাত, এবং যারা জেগে আছেন হ্যালো 8920 এর জন্য, অনেকেই অনেক কষ্ট করে শোনেন, অনেকেই পরিশ্রম করেছেন সারা দিন, তারপরে অনুষ্ঠানটির প্রতি ভালোবাসা থেকে অনেকেই রাত জেগে অনুষ্ঠানটি শোনেন, এবং সপ্তাহের শেষ কর্মদিবস কালকে, কালকে প্রচুর ব্যস্ততা, তারপরও রাত জেগে অনেকেই অনুষ্ঠানটি শোনার পরে কালকে আবার সকালবেলা ঘুম থেকে উঠে অনেকেই কাজে যাবেন, এই মানুষগুলোর প্রতি আমরা যথেষ্ট রকম কৃতজ্ঞ, এই মানুষগুলোর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। এবং এই যে মানুষটি আজকে ফটিকছড়ি থেকে যে মানিক এসছে, এই মানুষগুলোর কারণেই আসলে হ্যালো 920 এত দূরে আসতে পেরেছে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আবারও মানিকের জীবনের গল্পে ফিরতে চাই। ওকে দেখার জন্য ফেসবুকে আসতে পারেন, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj kebria.rj। পেজটিতে লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 যাবতীয় ইনফরমেশন টাইম টু টাইম আপনি ফেসবুক থেকে পেয়ে যাবেন। মানিক, তারপর
হচ্ছে যখন আমার মামাকে বলতেছে আমি কি করছি, একদিন মুক্তাকে ফোন করছি, আচ্ছা তুমি তো আমার সাথে কথা বলো, একদিন এক টাইম বা দুই টাইম তুমি কার সাথে পুরো দিন পুরো কথা বলো। মুক্তা আমাকে বলতেছে যে আজ আবার কথা বলো, কি বলতেছে তোমাকে আমি তো মাকে খালাম্মা বলতে পারি না, মুক্তা আমাকে বলতেছে আমি কি করছি, আমার মুখে মোবাইলটা কদিন অফ করে রাখেন। মোবাইলটা কদিন অফ করে রাখেন? আমি যদি ফোন করি আমার বড় আপার মোবাইলে ফোন করবো, ততদিন আমার বড় আপাকে বিয়ে দিয়ে দিছে, ওইটা বলার পরে আমার আম্মু কি করছে মোবাইলটা বন্ধ করে দিছে, আমার আপার কাছে পাঠা দিছে আমার বড়ের মোবাইলটা। তো পাঠা যাওয়ার পরে একদিন হয়েছে, দুদিন পরে কি করছে, এই মুক্তা আমার আম্মুর সাথে ঝগড়া লাগিয়েছে। মুক্তা আমার আম্মুকে বলতেছে যে আপনি আপনার সন্তানকে আপনার ছেলেকে কি বলছেন, আপনার ছেলে এখানে মোবাইল নিয়ে গেছে, আপনি এখান থেকে আপনার ছেলেকে আজ আমাদের কথা বলছেন, আমার কাছে মোবাইল লাগবে, আমি মোবাইলে কথা বলতে হবে আমার ছেলের সাথে। আমার আম্মু বলছে বাবা এটা আমার সাথে ঝগড়া করতেছে, এখন কি মোবাইল দেবো? আমার আম্মু একটু একদম নরম সহজ সহজ সরল, আমার তো বলতেছে মোবাইল দেবো, আমি বলছি না মোবাইল দিও না, আমি কথা বলবো, আমার আপনার মোবাইল থেকে ফোন করে করে কথা বলবো। তো ওইটা বললো একদিন পরে, ঠিক এই আমার আম্মুর সাথে অনেক বড় ধরনের ঝগড়া লাগাই দিয়েছে আমার আম্মুর। আমার আম্মু ঘর থাকবে না বলতেছে, মোবাইল তো দিব না আমি, আমার আম্মু বড় করে বলতেছে আমার ছেলে বলতেছে তুই থাকলে থাক না থাকলে না থাক, মোবাইল দেবো না আমার ছেলে। ওইটা বলার পরে দেরি করে নাই আসবো, ওর খাবার যা ছিল সবগুলা নিয়ে বাপের বাড়িতে সঙ্গে সঙ্গে একা বাপের বাড়িতে, ও বাজারে যেখানে বাসা থাকতো ওখানে চলে গেছে।
মানে এটাতেই তো প্রমাণ হয়ে গেল আসলে সে মোবাইলে অন্য কারোর সঙ্গে কথা বলতো, তাহলে তো মোবাইল নিয়ে এতটা ক্রেজি হওয়ার কথা না।
ওর জন্য আমি ফোন করতেছিলাম তাদের ওখানে, মুক্তার আম্মাকে মিস কল দিতেছে আমার খালাম্মা, মানে এইগুলা বলার জন্য এই শিশু আমি ফোন করতেছি না, আমি 10 দিন 15 দিন এক মাস ফোন করিনি, একদম এক মাস ফোন করিনি। এক মাস পর একদিন অনেক ফোন করতেছে, একদিনে আমাকে 100টা কল দিছে। কাজ করতে পারতেছি না, এখানে বাগানে কাজ করতাম, আমি কাজ করতে পারতেছি না। আমি যখন কিছু কাজ উঠছি নিজে আমার মোটর রাখছি, ওখানে ফোন আসতেছে, সবাই আমাকে বলতে আর বাবু গরম হয়ে গেছে আমার সাথে। আমার বাবা বলতে যে ফোন কি করতেছে তোমার মোবাইলে?
আর আপনার বাবা আর আপনি একসাথে কাজ করতেন?
না, আমার বাবা এক বাগানে, আমি আরেক বাগানে,
পাশাপাশি থাকতেন,
পাশাপাশি থাকতাম।
আচ্ছা, আমার বাগানে মানে কিসের বাগানে?
খেজুরের বাগান।
কি কাজ করতেন আপনার ওখানে?
এখানে খেজুর পারতাম, খেজুরে গাছের পানি দিতাম। তো ভাই আমার একটু কথা রয়ে গেছে, বিদেশের একটু কি আমি যখন বিদেশে গেছি প্রথম আমার বোন নিয়ে গেছে আমার, আমি বিমান থেকে নামার টাইমে যখন আমাদের একটু আমি জুনে গেছিলাম, গরম লাগতেছে, আমি বিমান আমার ঢুকে গেছি,
এত গরম ছিল,
এত গরমটা আমার গায়ে এমন ভাবে লাগছে, হাওয়াটা আমার গায়ে শ্বসন গুলা দাঁড়া গেছে
পুরো। বাবা,
আমার বুকে বলতেছে আমি আমি এখানে যাবো, আমি বাড়িতে চলে যাবো। প্লেন থেকে সাইসিরি নামছে আমি নিচে, আমার বুকে যাবো আমি এখানে যাবো, আমি গরম সহ্য করতে পারছি না, আমি চলে যাবো, বিমান ঢুকে গেছে, আমি আবার বাড়িতে চলে আসার জন্য। এখন তো আর বাড়িতে আনবে না ওখানে। আমার কি করছে, গাড়ির ভিতরে যখন ঢুকেছে আমার, ওখানে সেরা লাগছে, ভালো লাগতেছে, এই 2-3 ঘন্টা জানি কোন চলে গেছে ওখানে, আর বছর বাড়িতে ওই জায়গাটার নাম ছিল বিরার কাবেল,
প্রাইভেট মালিকের কোন একটা মালিকের প্রপার্টি,
আর ওই বাগানে।
ওই বাগান কত বড় ছিল?
অনেক বড়, আমরা দুইজন ছিলাম আমাদের বাগানে, আমার আব্বুদারা, আমার ছোট দাদা,
বাগান দুইজন দিতেন। কত টাকা দিত আপনাদেরকে প্রতি মাসে?
আমার আব্বুকে দিত 15,000 টাকা বাংলাদেশের,
বাংলাদেশের টাকা 15,000 টাকা মাত্র,
ওখানে 70 রিয়াল। আমাকে আমাকে কম দিত, আমি যে নতুন গিয়েছি আমাকে দিত যে
খেজুরের বাগান দেখাশোনা করা। ওখানে মানে লোকজন কেমন?
লোকজন আছে অনেক আছে, আমি যেখানে থাকতাম ওখানে আমার সাথে আমাদের এলাকা রাখবে।
খেজুরটা কোথায় বিক্রি হতো? এই খেজুর গুলো,
এই খেজুর গুলা ওরা অনেক দেশে মানে আপনার ইংলিশ দেশে আমি প্রথম দিন কাজ করতেছি, প্রথম দিন আমার আরবাফের ওয়াইফ বলতেছে যে আমাকে হাতে একটা ব্রুশ দিছে।
ব্রুশ কি জিনিস?
ব্রুশ ব্রাশ হিসাব করার জন্য।
আচ্ছা আচ্ছা,
বড় একটা ব্রাশ দিছে আমাকে বলতেছে, ও তো আরবিতে বলছে আমি বুঝতেছি না। ব্রাশটা দিয়ে আমাকে বলতেছে, আমি ইশারায় হাতে ইশারা করতে বুঝতেছি মানে এখানে সাফ করার জন্য বলতেছে, বাইরে অনেক রোদ। আমি কি করছি, হাতে দেখি আমি ব্রাশটা নিয়ে এরকম করতেছি, 10 মিনিট করছি, আমার কাছে অনেক গরম লাগতেছে। আমি কি করছি, রুমে এসে চিরা দিয়ে বসে রয়েছি, আর বাবার বউ ওই উপর দুই তারা থেকে তাকা রয়েছে, আমি কি করতেছি না করতেছি। ও কি করছে, আবার আইসা আমার দাদা ট্রেনের দরজা ছিল, ওখানে দাম 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 আবার দিয়ে আমাকে বলতেছে, কি বলতেছে আমি তো কিছু বুঝতেছি না, আর ভিতরে বলতেছে আমাকে আবার ঘুমাতে ডাকতেছে। আমি করছি আবার গেছি, আর বাপের বউ কি করছে, উপরে দাঁড়িয়েছে, আমি ব্রাশ মারতেছি, মারতে মারতে 20-25 মিনিট ব্রাশ মারছি, ওখানে আমার নাক দিয়ে রক্ত বাইরে গেছে, এদিক দিয়ে রক্ত বাইরে এখানে আসছে, রক্তগোলা গরমে রক্তগোলা এখানে যখন আসছে, আর বাপের বউ কি করছে, দুই তারা থেকে দেখছে, দেখে আর বাপের বউ কি করছে, আর বাপকে নিয়ে, আর বাপের ছেলে ছিল দুইটা, দুটোটাকে নিয়ে, মেয়ে দুইটাকে নিয়ে আমাকে চলে আসছে, আসে বলতেছে যে আমাকে অনেক কিছু বলতেছে, আগুন বাগুন আমি কিছু বুঝতেছি না, কি বলতেছে আমি তো শুধু শুনতে আসি, আমি তো আরবি জানি না, আমার এদিকে দেখাই দিয়েছে জাত দিয়া, আমি এদেরকে ইশারা করতেছি, আমার এরকম ইশারা করতেছি, আমি তো কিছু বুঝতেছি না। তো কি করছে ওখানে, আমার আব্বুকে আমার চাচাকে ফোন দিছে, আর বাপের বউ বলতেছে তোরা দুজন এখন এই এর নাকে রক্ত বাড়ি দিছে তাড়াতাড়ি। আমার আব্বু আর আমার আঙ্কেল কি করছে, 5 মিনিট চলে আসছে ওখানে, বলতেছে আমাকে বলছে কি হয়েছে, আমি দিদি আমি সবগুলো বলছি, আমি বলতেছি আমি ওকে প্রথমে ব্রাশ মারতেছি, আমি ফাড়ি নাই, পরে দিয়েছি ফাড়ি নাই, লাস্ট টাইম আমি জিত করে ব্রাশ মারতেছি, জিত করে ব্রাশ মারতেছি, আমার এই অবস্থা হয়েছে। তো আর বাপে আসছে, আর বাপ কোথায় বাইরে ছিল, আসে বলতেছে যে তোমার 2 দিনের ছুটি। আমার বলছে কি করবি, আমি মনে মনে চিন্তা করছি যখন চলে আসছি তাদের কিছু করার নাই, করতে হবে, নাকে দিয়ে রক্ত আসুক বা মরে যায়, কাজ তো করতে হবে। যখন চলে আসছি 2 দিন পর আর বাপে নিয়ে বাগানে দিয়ে দিচ্ছে, আমারে খেজুরের বাগানে,
কত কষ্টের পয়সা বাংলাদেশে আসে। ওকে হ্যাঁ বলুন, ওই যে ফোনের জায়গাটা থেকে আবার শুরু করুন, আপনার এখানে ফোন আসলো এবং বারবার ফোন আসছে,
বারবার যখন ফোন আসতেছে, 1 মাস পরে একদিনে 100টার উপরে কল দিয়েছে আমাকে। আমি কি করছি, রিসিভ করে আমি কি করছি, ফোন করছি ইন্টারনেটে, আমার একজন বন্ধু কাছে ইন্টারনেট ছিল, আমি কিছু বাগানে যখন কাজ করতেছিলাম আমি একটা মোবাইল ছিল না, তারপর আমি কি করছি ফোন করছি ইন্টারনেট থেকে, আমি বলছি কি বলতেছে না তুমি স্কুল মাত্র, আমি তো কাজ করতেছি, আমার আর বাবা আমাকে গালি দিতেছে যে আমি খেজুর গাছের উপরে ছিলাম, স্কুল যেটা আমি দিয়েছি মোবাইলটা নিয়েছিলাম, আমার বাবা শুনে আমাকে গালি দিতেছে কে আপনি। ও আমি বলতেছে তুমি তো এখন বড় হয়ে গেছো, তুমি তো আমাকে চিনবে না, তুমি তো অনেক টাকার মালিক হয়ে গেছো। আমি এরকম ঠেট দিয়ে আমাকে কথা বলতেছি,
মানে আপনার খালা আম্মা, মানে আপনার শাশুড়ি মা।
হ্যাঁ আমি বলতেছি আমি আপনাকে চিনবো না কেন, আপনি আমাকে কি বলেন তারপর আমি আপনাকে বলতেছি। বলতেছে আমি তোমার খালা মুক্তার আম্মু। আমি বলছি আমার কাছে ফোন করছেন কেন? বলতেছে কেন ফোন করছি তুমি জানো না, তোমার বউ আছে এখানে, তোমার বউ চলে আছে, তোমার আম্মু তোমার বউয়ে মারছে, তোমার বউ থেকে মোবাইল নিয়ে নিচ্ছে, তোমাকে তোমার সাথে কথা বলতে দিতেছে না। আমি বলতেছি দেখেন খালাম্মা, আপনি তো মোবাইল রিসিভ করতে পারেন, আমার আম্মু রিসিভ করতে পারেন। তো বলতেছে না তোমার আম্মু দু সবগুলা এই হয়েছে, সে তোমার আম্মু এটা করছে সেটা করছে, মুক্তা তোমার জন্য কান্নাকাটি করতেছে, তুমি ফোন করতেছো না, মুক্তা বিশ খাওয়ার জন্য বলতেছে তুমি যদি ফোন না করো মুক্তার সাথে কথা বলো। আমি কি করছি আবার ওই আগের মতো, আগে যে একবার বলছিলাম আবার কি জানি একরকম লাগতেছে ওর সাথে কথা বলার জন্য, আবার এক মাস পরে আবার আমি স্টার্ট করে দিয়েছি,
আবার সে কথা বলা শুরু করে,
আবার শুরু করে দিছি এই সাথে, এই একটু খান্না করে দিয়েছি আমার সাথে প্রথম কথা বলার সাথে, যখন খান্না করেছি আমার মনটা কেন জানি একরকম হয়ে গেছে,
নরম হয়ে গেল,
নরম হয়ে গেছে। আমি বলতেছি ঠিক আছে এই মোবাইল আমার আম্মু যখন দেন আমি তোমার আম্মুটা এইটাতে ফোন করবো, তুমি এখন বাড়তে যাই না। আবার কথা বলতেছি আমি টাকা দিতেছি ওখানে, আমি যদি 10-12 হাজার টাকা পেতাম ভাই আমার বুকে 5 হাজার টাকা দিয়ে মালগুলো মুক্ত করে ফেলে দিতাম, তুমি কাপড় কিনো এটা কিনো সেটা কিনো, বাড়িতে আমি টাকা দিতাম না, বাড়িতে আমার আব্বু দিতে টাকা। আমি এক মাসে 5 হাজার টাকা দিলে বাড়িতে, আমার বেতন ছিল 10 হাজার টাকা, এক মাসে 5 হাজার টাকা বাড়িতে দিলে আর 2 মাস আমি টাকা দিতাম না বাড়িতে,
এটা আপনি মুক্তের কাছে পাঠাতেন,
মুক্তের কাছে পাঠিয়ে দিতাম না, আমি ওখানে খরচা করে ফেললাম কাপড় চোপড় কিনে ফেললাম আমার জন্য। ওই কেউ না জানে, কেউ যদি আসতো আমার বন্ধু বা এরকম কেউ আসতে আমি মুক্তার জন্য তার ওখান থেকে সামান দিতাম কিছু, বা পেয়ারা রাবলি এরকম কিছু ভালো ভালো জিনিস দিতাম। তো এরকম করে কথা বলতে ওর সাথে কথা চলতেছে 2-3 মাস, 3 মাস কথা বলতেছি, 3 মাস পরে বলতেছি দেখো আমরা তো বাসারে চেঞ্জ করে ফেলবো, এখন আমাদের কাছে তো টাকা নাই, আমার আম্মু বলতেছে সিঙ্গেল রুম নেবে, আমার আম্মু আমার আব্বু ভাইয়ের জন্য সিঙ্গেল রুম নেবে, আমি কোথায় যাবো? আমি বলছি ঠিক আছে তুমি একটা কাজ করো তাহলে আবার যাবে বাড়িতে, আমার আম্মু সাহেব তো হবে। ও বলতেছে ঠিক আছে যাবো, ও যাওয়ার জন্য আমি বলতেছি ঠিক আছে তাহলে তুমি বাড়িতে যাও, আমি আমার মুখে ফোন তুমি যাই ফায়দা দেবো আমার আম্মুর, যা ভুল করছি আর করবো না কোনোদিন, খালামা আমাকে মাফ করে দেবে এরকম বলবো। ও কি করছে গেছে আমার আম্মুর কাছে, দেখে ফাই ধরছে, তো ফাই ধরার পর আমার বলতেছে না তুমি না তুমি আমার সাথে ঝগড়া করে চলে গেছো, আমি কি তোমার সাথে ঝগড়া করছি? আমি তোমাকে রাখতে চাই, তুমি যখন আমার ছেলে দেখবো তোমাকে আমি রাখতে চাই। ও এই এটা বলার পরে ও আমার থাকি গেছে ওখানে আমার বাড়িতে, থাকার পর 2 দিন ছিল, 3 দিন আমার বড় বোন ছিল ওখানে, আমার বড় বোন একটা মেয়ে হয়েছিল, মেয়েটা রয়েছে আমি 4 বছর বয়স, তো 4 দিন পরে আমার বড় বোনের মেয়েটা ওখানে বাক্ষা দিয়েছে ওখানে বিজনেস, বিজনেস আমরা মুক্তা যেখানে শুধু ওখানে আমার বড় বোনের মেয়েটা বাক্ষা দিয়েছে, ওর 2-3টা পাত ওইখানে বিছানায় পড়ছে, মুক্তা বিছানায় পড়ছে, যখন পড়ছে আর দেরি করে নাই ওখানে, সাথে সাথে আমার বোনের সাথে ঝগড়া, আমার বোনের সাথে আমার বোন একটু বলতেছে তুই তাই এখন বাড়ি থেকে বাইরে হইটা আমার স্বামীর বাড়ি, এই হয়েছে সে হয়েছে, আমার আম্মুর সাথে লাগিয়ে গেছে ঝগড়া, আমার আম্মু আমাকে জানা নাই, আমার আম্মু বলতেছে দেখ তুই আমার সাথে ঝগড়া করিস না, এই মোবাইল ওই টাইম আমার ও ঘটনা হচ্ছে এই জন্য মোবাইল যে আমার বোনের হাতে, ওই টাইমে মোবাইল মুক্তার হাতে দেয় নাই, মুক্তার জন্য আমার বাড়িতে আবার গেছে, মুক্তার হাতে মোবাইল নেই, ও আমার বোনের হাতে কেন মোবাইল দিয়েছি, ও মনে করতেছে যদি আমার বোনের ঝগড়া করে বাড়ি থেকে পাঠিয়ে দেয় মোবাইল তার মালিক মুক্তা আবার হবো, সেই জন্য আমার বোনের সাথে ঝগড়া করতেছে বাতের ইস্যু নিয়ে। তো আমার বোনে যখন এরকম ঝগড়া করতেছে আমার আম্মু কি করছে, আমার বোনের মদের ফোন দিয়ে আমার আম্মু বলছে বাবা দেখ তোর কথাদের বারবার ওকে আনতেছি, ও দেখ কি কি রকম ঝগড়া করতেছে, ঘরে কি স্প্রিঙ্কেল করতেছে, তুই এর আওয়াজ গুলা শুন। আমি বলতেছি মুক্তার ফোন দাও, তার মধ্যে মুক্তা কি আমাকে বলেছে ঝগড়া করতেছে, বলতেছে তোর বই নেই আমার সাথে এরকম বলছে, তোর বইনের মেয়ে আমার বিছানায় বাদ ফেলেছে, ওই যেমন ডাক দিয়ে তোর বইনে আমার সাথে ঝগড়া করতেছে, তোর মামার সাথে ঝগড়া করতেছে,
মানে পারিবারিক সামান্য একটা বিষয় নিয়ে এই ধরনের একটা বিরোধ। হ্যাঁ বলুন।
তারপর আমি বলতেছি মুক্তা তুমি একটু শান্ত হও, দেখি আমি কি করতে পারি, আমার আপুকে পাঠা দেবো বাড়িতে, ও শাশুড়ি বাড়িতে পাঠা দেবো, বলতেছে না আমি থাকবো না, তুই নাটক করার জন্য আমাকে এখানে আনছস, এখানে পাঠাইছস, আমি আসতে চাই না, তুই পাঠাইছস আমাকে, আমি থাকবো না, আমি আমার ভালো ভালো চলে যাবো, আমি ওখানে ভালো ছিলাম, আবার চলে গেছে ওইটা বলে, চলে যাওয়ার পরে এর আব্বু কি করছে 10 দিন পরে আবার নিয়ে আসছে আমাদের বাড়িতে, ওকে মুখটাকে মারছে ওখানে আব্বু, বলতেছে তোর শাশুড়ি তো অনেক ভালো, তুই ঝগড়া করতেছিস কেন ওখানে, দুষ্টুর তুই কোনো কিছু না কোনো কিছু করতেছিস না, তোর শাশুড়ির সাথে তুই ঝগড়া করতেছিস কেন, আমি যাবো তোকে নিয়ে, চলে বা তুই আমি যাবো, তো এরা বুকে গেছে আমাদের এখানে একে নিয়ে, আমার আম্মু সবগুলো এরা বুকে বলছে, বলার পরে এরা বুক কিছু বলে না একে দিয়ে গেছে, দিয়ে যাওয়ার পরে মুখটা থাকতেছে ভালো করে থাকতেছে, আমি বিদেশে ফোন করতেছি, ফোন করতে করতে 15-20 দিন হয়েছে, ও কি করছে আমার আব্বু চলে গেছে, আমি বলতেছি আমার বোনের বোন এই তো আর কেউ কাছে ফোন করবে না, মোবাইলটা তুই রেখে দেয় বাড়িতে, কেউ কাছে আর ফোন করবে না। তো আমার বোন কি করছে মোবাইলটা রেখে ওর বাপের বা আমার বোনের শ্বশুর বাড়িতে চলে গেছে। তো এই মোবাইলটা রেখে যাওয়ার 3 দিন পরে কি করছে ওদের বাড়ি ওদের আব্বুর একজন বন্ধু লোক ড্রাইভার গাড়ি আপনাদের মতো লোকটা 20-22 বছরের ছেলে একটা, এদের বাসার সামনে বাসায় থাকতো ওখানে বেসালায় বাসা থাকতো ছেলেটা, ওই ছেলেটার মোবাইলে ফোন করছে, ওর নাম আক্তার ছিল, ওই ছেলেটার মোবাইল যখন ফোন করছে তা আমার আম্মু বলতেছে যে এই তুমি মুক্তা তুই কার সাথে আমার মতো তুমি বলতে মুক্তা কার সাথে কথা বলতে, মুখটা বলছে আমি যার সাথে কথা বলি আপনি আমার পিছিয়ে থাকেন কেন সবসময় আমার মুখ বলছে আমি যার সাথে কথা বলি আপনি আমার পিছিয়ে থাকেন আমার বলছে দেখ আমার তুই আগে অনেক ঝগড়া করছিস আমার সাথে মোবাইল নিয়ে এখন কার সাথে কথা বলতেছে এগুলো মুক্তা বলতেছে এগুলো আমার আঙ্কেলের সাথে কথা বলতেছি আমার একটা আঙ্কেলের সাথে কথা বলতেছি মুক্তা বলতেছে আমার বলতেছে রে তুই একটা আঙ্কেলের সাথে কথা বলিস না লাইনটা কেটে দে কেউ সাথে কথা বলিস আমার মোবাইল আমার তাদের সাথে কথা বলি আর কেউ সাথে কথা বলবি রে
আপনার মা এটা বলছে
ওইটা বলার পরে মুক্তা কি করে আব্বুই দিতে ফোন ফোন দেওয়া পরে আব্বু বলতেছে আব্বু আমি আমার একটা আঙ্কেলের সাথে কথা বলতেছি আমার শ্বশুর আমার চুলছে আমাকে মারতে চাইতেছে ওরা বুঝি বসে বাড়িতে ফটাফট আইসা আমার আম্মু বলতেছে তুমি আমাকে চিনো না আমি অনেক বড় লোক আমি অমুক আমি সমুক আমি তোমাকে অনেক কিছু করতে পারো তুমি আমার মেয়েকে জ্বালা যন্ত্রণা করতেছে কেন তুমি আমার মেয়েকে ছুট ধরছো কেন মারছো কেন তুমি আমার মেয়ে কার সাথে কথা বলতে প্রমাণ দাও আমার মতো মোবাইল চিপতে জানে না মোবাইল ধরতে জানে না কিভাবে নাম্বারটা বাইর করবে ও তো ফোন করে নাম্বার কেটে দিয়েছে মুখটা
আচ্ছা
নাম্বার কেটে দিয়ে আমারটা তুলে রাখছে মোবাইল আমার মুখ বলতেছে দেখো ওই তো কার সাথে কথা বলতেছে আমি যখন এর পুষ করতেছি মুখটা কার সাথে বলতেছে এগুলো আক্তার আঙ্কেল মুখটা বলতেছে যে আব্বু আমি আমার আক্তার আঙ্কেলের সাথে কথা বলতেছি এরা বলতেছে এই আঙ্কেলের সাথে কথা বলছে কি হয়েছে এরা বুঝে জানে না যে কার সাথে কথা বলছে মুক্তা এরা বুঝে জানে না এরা মনে করছে মুক্তা আক্তার আঙ্কেলের সাথে কথা বলতেছে এই কিছু আমার আম্মু এমনি এর সাথে ঝগড়া করতেছি এরা ঘটনাটা জানে নি এই এই আমার মুক্তা বলছে আব্বু আমি এখানে থাকবো না আবার চলে গেছে
আবার আপনার ওখানে
চলে গেছে এটা শুধু পাঁচবার হয়ে গেছে
এই যাওয়া আসা পাঁচবার
পাঁচবার চলে যাওয়ার পরে আমি এবার মনে মনে এমন ইয়া নিচে আমি বলতে ফোন করবো না এর সাথে কথা বলবো না বলি একবার কথা বলবো না এর সাথে ফোন করবো না কথা বলবো না আমার ওইদিকে মানে এই টাইম এগারো মাস রানি চলতেছে আমি গেছি যে এগারো মাস চলতেছে আমি বলতেছি কথা বলবো না কথা না বলতে তিন মাস কথা বলিনি চার মাস কথা বলিনি তো আমি কিছু ফেসবুক ফেসবুক আইডি খুলছি আমার নতুন আইডি খুলছি মোবাইল নিয়েছি একটা মোবাইল নিয়ে ফেসবুক খুলছিলাম ফেসবুকে আমার ফোন নাম্বারটা সেই নাম্বারটা ওখানে দিয়েছিলাম ফেসবুকে
আচ্ছা
ফেসবুক দিয়ে নাম্বার দিয়ে ফেসবুক খুলতে হয় নাম ওই আমি সিম চেঞ্জ করে ফেলছি আমার বিদেশির জন্য এরা আমাকে কল করতে না পারে
ওকে
এগুলো আমার আব্বু জানতেছে না কিছু আমি যে এতগুলো করতেছি ও ঝগড়া করতেছি আমাদের বাড়িতে আসা ওরা বুঝে ঝগড়া আমার বুঝি জানে না আমার আব্বু জানে যে ওই আমি প্রথম বিদেশ গেছি ওই থেকে আমি মুক্তার সাথে কথা বলতেছি না এবং ওদের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই
ওকে
আমার আব্বু জানে যে কিন্তু আমরা আমি আর আমার আম্মু যেগুলো করতেছি ওকে আনতেছি ও যাইতেছি ঝগড়া করতেছি এগুলো আমার আব্বু জানে না কিছু জানে না তারপর কি করেছি আমি সিম চেঞ্জ করে ফেলছি তো ফেসবুক যখন খুলছি আমি ওখানে আমার ফোন নাম্বারটা দিয়ে ফেসবুক খুলছি ও কি করছে আমার ফোন নাম্বারটা নিয়ে ওখানে ফেসবুক থেকে নিয়ে কে জানে দিয়েছে ওদের বাড়িতে আমার ছবি দিয়েছিলাম তো ওখানে নাম্বারটা ছিল নাম্বারটা নিয়ে আবার মিস কল দিয়েছে আমার আবার মিস কল দিয়েছে ও এই মিস কল দিতে 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 প্রত্যেকটি মিস কল তিন চারটা নাম্বার থেকে মিস কল দিই তো আমি কি করছি একদিন করছি ফোন করার পরে এই রিসিভ করছে এই খানাখারি করতেছে দেখো আমি আপনাকে অনেক ইয়া করি লাইক করি ইয়ে করি সে করি তুমি আমাকে ভুলে গেছো কেন এই তোমার আম্মু কি বলছে আমি তোমার কাছে আর বাঁচবো না আবার আগেগুলো বলতেছে তো আমার মনটা আবার কেন নরম হয়ে গেছে আবার কত বলতেছি সাথে আবার আমার আম্মু জানে না আমি বলছি আমি বাড়িতে চলে আসবো তাকে বলতেছি যে আমি এখন আমার এগারো মাস চলতেছে আমি এই দুই মাস পরে বাড়িতে চলে আসবো তাকে বলতেছি তুমি ভালো মতো থাকো আমি টাকা দিয়ে দিচ্ছি মাঝে মাঝে আমি বাড়িতে চলে আসবো দেখি আমি কি করতে পারি বাড়িতে এসে আমার যখন এক বছর এক মাস হয়ে গেছে আমি কি করছি আরবাবকে বলতেছি আরবাব দেখো আমি চাকরিগুলো করতে পারতেছি না বাড়িতে চলে যাবো আরবাব আমাকে দিতেছে না আমি কি করছি আরবাবের নাম কেস করে দিয়েছি লেবার কোর্টে যায়
কি করেছেন
কেস করেছি কেস
লেবার কোর্টে গিয়ে আপনি কেস করে দিয়েছেন
আরবাবের নামে কেস করে
মানে আপনাকে ছুটি দিচ্ছে না এই কারণে
না আমি বলতেছি আরবাব আমাকে অনেক চাকরি করে দিয়েছে আমি বেতন কম দিয়েছে
আমি বুঝি নাই আরেকটু শান্ত করে বলেন কারণ আপনার কথা ক্লিয়ার বুঝতে পারছি না
আমি আমি কেস যেখানে লিখছি ওখানে বলতেছি যে আমার আরবাবে আমাকে বাড়িতে যাওয়ার জন্য দিতেছে না আমার আরবাব আমাকে বেতন দিতেছে একদম কম স্যালারি একদম কম দিতেছে আমাকে দেশে পাঠা দেওয়ার জন্য বলো আমার বাপকে তো ওখান থেকে ফোন করছে পুলিশ স্টেশন থেকে আমার বাবার কাছে বলতেছে এই মানিককে আব্দুর রহিম জোনরা বলছে মানিক আব্দুর রহিমকে দেশে পাঠাই দিয়ে কাজ করতে পারতেছে না আমার বাপ কি হয়েছে আমাকে দেশে পাঠাই দিয়েছে ওই টাইমে এক বছর এক মাস আমার আব্বু আমাকে শুধু ফায় ধরো নাই শুধু টাকার জন্য কেন আমার আব্বু অনেক কান্নাকাটি করতেছে আমি যখন চলে আসতেছি
কেন কান্নাকাটি
কান্নাকাটি করতেছে আমার বলতেছে যে আবার কি আনবে তোকে টাকা খরচা করে আমার কাছে টাকা আছে কিনা তুই যদি এখন চলে যাস আমি আজকে 24 বছর 22 বছর হয়ে গেছে আমি যাইতেছি না এরকম কান্না করি তোর থেকে আমি অনেক কষ্ট বেশি করতেছি আমি দেশে যাইতেছি না তুই কেন যাইতেছিস বাবা আমার বল তুমি যাস না বিদেশ এখান থেকে তুই চাকরি কর দুই বছর পর আমি তোকে চেঞ্জ করে ফেলবো অন্য বিষয়ে আমি বলতেছি না আমি চাকরি করবো না আমি এগুলো পারতেছি না চলে যাবো কিন্তু আমাকে যে মুক্তা নিয়ে চলে যাচ্ছে দেশে আমি ওটা বুঝতেছি না
এটা এটা মানে আপনি বাবা মাকেও বলেননি
মুক্তা আমাকে ফোন করতেছে তুমি চলে আসো আমি তোমাকে যারা থাকতে পারতেছি না তোমাকে দেখতে পারতেছি না তোমার জন্য আমার মন চলতেছে মুক্তা আমাকে সবসময় ওগুলো বলতেছে আমার কেন জানি একদম চলে মনে মনে ধারণা করেছে আমি থাকবো না বিদেশে এই যখন আমার জন্য এরকম আমি দেশে চলে যাবো
দিস ইজ দ্য স্টোরি বাট ইট ইজ নট এন্ড, এন্ডটা ভয়াবহ, এবং সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আমরা চার মিনিটের ছোট্ট আরেকটা বিরতি নেব প্রিয় শ্রোতা। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে মানিক ফটিকছড়ির প্রত্যন্ত গ্রামের মানিক, কি ধরনের গ্রামের নাম,
সুন্দরপুর
গ্রামের কাজিরখিল সুন্দরপুরের, সুন্দরপুরের সেই মানিক একেবারে গ্রাম অঞ্চল, সেই গ্রাম অঞ্চল থেকে সে এসছে আমাদের এই ঢাকা শহরে, এবং অনেক যা কষ্ট করে জার্নি করে সারা রাত ঘুমোতে পারেনি বেচারি, আজকে রাতের বেলা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে এবং জীবনের গল্প বলার জন্য সে ব্যাপকভাবে অপেক্ষা করেছে। এবং আপনারা অনেক কিছুই জানেন, যখন বিরতিতে ছিলাম আমি তখন তার সঙ্গে গল্প করছিলাম, সে কিভাবে হ্যালো 8920 শুনেছে, সে শুধু সেই ওমান থেকে হ্যালো 8920 শুনতো, এবং সেই গল্প অনেক বড় গল্প, যাই হোক আমরা সেটা নিয়ে আসতে চাই না। এবং ওমানের অনেক অনেক বন্ধু আছেন যারা হয়তো এই জীবনের গল্প হ্যালো 8920 শোনেন, তাদেরকে আমরা এই অনুষ্ঠান থেকে শ্রদ্ধা জানাতে চাই। ভাই আপনারা অনেক কষ্ট করেন, অনেক কষ্ট করে দেশে দুই পয়সা পাঠান পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, এবং তারপর এই কষ্টের অর্থ যখন বিসর্জন চলে যায়, কষ্টের অর্থ যদি বিফলে যায়, সেটা যে আপনাদের জন্য কত বড় কষ্টের এটা আমরা বুঝি। আপনাদের এই কষ্টার্জিত অর্থ যেন সঠিক পথে ব্যয় হয়, আপনারা যেন সত্যি সত্যি জীবনের একটা পর্যায়ে এসে সুখের মুখ দেখতে পারেন, সেজন্য এই হ্যালো 8920 লাখ লাখ শ্রোতাদের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক বেশি দোয়া। আপনারা অনেক ভালো থাকেন, আপনারা ভালো থাকলে আপনাদেরই পরিশ্রমের কারণেই আজকে দেশ এতটা সাহসী পদক্ষেপ নিতে পারে, এবং সাহসী পদক্ষেপ বলতে আমি অর্থনৈতিক ক্ষেত্রে যেসব সাহসী পদক্ষেপ বাংলাদেশ নিচ্ছে বর্তমান সময়ে, সেটা কিন্তু আমাদের এই বৈদেশিক রেমিটেন্সের কারণেই। আমরা অবশ্যই আপনাদেরকে স্যালুট জানাই আপনাদের এই কষ্টের অর্থ এবং এই কষ্টকর জীবনের জন্য আজকে বাংলাদেশ একটা ভালো কিছু স্বপ্ন দেখতে পাচ্ছে, আপনাদের ব্যক্তি জীবন সুখের হোক। যাই হোক অনেক কথাই বলে ফেললাম অন্য প্রসঙ্গে, আমরা ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, মাত্র চার মিনিটের বিরতি, চার মিনিট পর আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। যারা জীবনের গল্প বলতে চান এখানে তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282, আমি আরো একবার বলছি 0961389282। ফিরছি ঠিক চার মিনিট পর।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা আরো একবার আমন্ত্রণ, চার মিনিট পর আপনারা শোনা শুরু করলেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং মানিক তার জীবনের গল্প আজকে এখানে বলছে। মানিককে যারা দেখতে চান তারা ফেসবুকে আসবেন, ওখানে কমেন্টস করবেন, মানিক কমেন্টস গুলো রেখে দেবে পড়বে, এবং যারা এই অনুষ্ঠানটি ডাউনলোড করতে চান আগামীকাল সকালবেলা তারা অবশ্যই আমাদের ওয়েবসাইটে চলে আসবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.abcradiobd.fm, ওখানে গিয়ে সংগ্রহশালা থেকে হ্যালো 8920 আইকন যেটা রয়েছে সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 যাবতীয় অনুষ্ঠানগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমরা মানিকের কাছে আবারও ফিরছি। মানিক আমরা যেখান থেকে ছিলাম তারপর
আর ভাবি কি করতে, আমাকে টিকিট করে দিয়েছে,
মানে আপনার মালিক টিকিট করে,
মালিক ওমানের ফ্লাইটে আমাকে টিকিট করে দিয়েছে। তো আমি বাড়িতে ফোন দিয়েছি আমার আম্মুকে, আমি বলতেছি আম্মু এয়ারপোর্টে মুক্ত আসবে, হঠাৎ বলছি আমার আম্মুকে, আমার আম্মু বলতেছে ওদের সাথে কথা বলেছ তুমি, আমি বলতেছি না ও আমি কথা বলছিলাম, আমি একটু মিথ্যা কথা বলছি আমার মনে হচ্ছে, আমি কালকে কথা বলছিলাম, এই বলতেছে ভালো হয়ে গেছে, আর জিন্দি আর ও যতদিন বেঁচে থাকে জিন্দিগিতে আর কিছু করবে না, ভালো হয়ে গেছে, ও এয়ারপোর্টে আসবে। তো আমার বলছে ঠিক আছে তাহলে তোমার তো ছোট বোন যাবে এয়ারপোর্টে, মুক্তা যাবে আর কে যাবে, আমি বলছি আর কে আসা, মুক্তার ভাই আছে ও আসবে। এটা কি হচ্ছে, গাড়িটা ঠিক করছে মাইক করুক এয়ারপোর্টে আসছে, সবার সাথে মোলাকাত করলাম, মোলাকাত করার পরে গাড়িতে উঠলাম, ওঠার পরে কথা বলতেছি সবার সাথে, কথা বলে বাড়িতে আসলাম, আসার পরে মুক্তা এরা সবাই চলে গেছে, এই চলে যাওয়ার পরে মুক্তা আমার সাথে আমরা থাকতেছি, ভালো থাকতেছি এক দুই মাস, ভালো ছিল মুক্তা। দুই মাস পরে এই আমি ওই টাইমে গাড়ি চলাইতেছি আবার বাড়িতে যাই, গাড়ি একদমই এয়ারপোর্টে একটা ভাড়া নিয়ে আসছিলাম। তো রাতের একটা বাজে আমার দেখতেছি আমার সাথে ফোন দিচ্ছে, খান্না গাড়ি করতেছি, আমি বলছি আমি কি যে বলছে মুক্তা আমার সাথে জগা বাজাইছে, আবার কি ঝগড়া হয়েছে মুক্তাকে, আমি ফোন আমি মুক্তা বলছি মুক্তা কি হয়েছে, মুক্তা বলছে তুমি এখন আসো দশ মিনিটের ভিতরে আমি থাকবো না, তোমার আম্মুর জ্বালানো তোমার আমি সোজা পাচ্ছি আমি যাবো চলে যাবো, মুক্তা বলতেছে। আমি তো জানি না কেন চলে গেছে, ওর তো একটা মোবাইল ছিল, মোবাইলটা ছিল একদম মানে কেউ জানতো না, পার্সোনাল মোবাইলটা ছিল, ওর টাইম টাইমে অফেন করতো, টাইম টাইমে অফ করে দিত কথা বলে মোবাইলটা। এখন আমার আম্মু কি করছে, কোন টাইমে কথা বলতেছে আমার ওই বোনের একটা মেসেজ করে দেখে গেছে, বোনের মেয়েটা ও আমার মুখ বলছে নানু আমি দেখছি আমার মামি কথা বলতেছে মোবাইলে, আমার বলছে মোবাইল করতে মোবাইলটা করে বলে দেখো মুখটাকে বলছে মুখটা তুমি কি সাথে কথা বলছো মোবাইলে, মুখটা আমার আমার সাথে জগড়া লাগাই দিছে বড় করে। আমি এরপর থেকে আসা বলছি মুখটা এই তুমি তোমার কে বলছে আমি এক সেকেন্ড থাকবো আমার বারো বাড়ি নিয়ে যাবো, আমারে
মানে এয়ারপোর্ট থেকে আসার পরে বাংলাদেশ আসার পরে আপনি অবস্থা ফেস করতে,
হ্যাঁ দুই মাস পরে, এটা
এয়ারপোর্ট থেকে আসার দুই মাস পরে,
দুই মাস ছিল আমার সাথে ভালো করে,
দুই মাস ছিল মানে দুই মাস বাংলাদেশে আপনার বাড়িতে ভালো ছিল,
ভালো ছিল কিন্তু
দুই মাস পরে আবার ওই ঘটনা।
তারপর কি হয়েছে আমি বলছি মুক্তা তুমি কথা বলছো কে দেখে বলতেছে না, আমি করছি যখন আলমারিটা খুলছি খোলার পর খাবার সবগুলো নিচে ফেলাই দিছি, ফেলাই দেওয়ার পর দেখছি খাবার খাবারের একদম ডিসকানে খাবার যেটা ছিল শাড়ি ওটা ডিসকানে একটা মোবাইল বাড়ি এগারোশো দশ ওপেন করার পরে দেখতেছি নাম্বার অনেক দেখতেছি, তো এখানে নাম্বার দেখতেছি আমি ঘরে আসার এক ঘন্টা আগে উনিশ মিনিট কথা বলছি একটা নাম্বারে, আমি বলছি এটা এই নাম্বারে এত আজকে এত তারিখে এত মিনিট এত সেকেন্ডে কে বলছে উনিশ মিনিট কথা, মোবাইলটা করতে গেল ওইরকম তার গা এরকম কাঁপতেছে একদম, তো আমি তো আর দেরি করি ওখানে আমি মাস শুরু করে দিয়েছি, ও যখন বলতেছে না আমি তিন চারটা তারপর মারা দিয়েছি, মারা যাওয়ার পর ওর মাকে ফোন দিয়েছি, ওর মাকে ফোন দিয়ে আর বলছি এখন আসো তুমি, ওর মাকে আমার বাড়িতে আসছে আর তারপর আমি আমার সাথে উল্লো ঝগড়া, ওরা বলছে আমি দিছি মোবাইলটা ওখানে, মোবাইলটা আমি রাখছি ওর মেয়েকে মারার জন্য, ওরা কি করছে মেয়েকে বলতেছে চল চলে যায় কেন,
মানে আলটিমেটলি আপনি এই প্ল্যানটা করেছেন সেটা হচ্ছে ওর মা বলছে,
ও মা বলতেছে, কিন্তু আমি কি করছি নাম্বারটা ফোন দিয়েছি ওখান থেকে, ওরা সামনে থেকে নাম্বারটা ফোন দিয়েছি আমি দিন আমার বোন বর্মনে দিয়ে ফোন দিয়েছি, আমি বলছি আপু একটু কথা বল সিলেটের নাম কি ফুস কর, সিলেটা বলছে আমি এনাম, যখন এটা এনাম বলছে আমার আপু কি করছে লাইনটা কেটে দিয়েছে, আমি এনাম কেছি নিয়ে গেছি, ওইটা এনামটা ছিল এর বাবে গাড়ির হেল্পার ছিল,
সি দ্য ডেঞ্জারাস সিচুয়েশন ইজ মানে সোশ্যাল ক্লাইমেটি যে কোন পর্যায়ে যেতে পারে কি বলার আছে এখানে, নাথিং টু সে নাথিং টু সে, কিন্তু এই এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমি যেটা প্রথম দিকেই বলছিলাম যে এরকম ঘটনা একের পর এক ঘটে থাকলে যে কোনো একটা ধ্বংস ডেকে নিয়ে আসে এবং একটা পারিবারিক ভাবে হোক যে কোনো ভাবেই হোক না কেন তো মারাত্মক রকম চিহ্ন রেখে যায় প্রত্যেকটা জীবনে, সেই চিহ্নটা কি সেটা একটু সামনে গেলেই বুঝতে পারবেন, বলেন তারপর
সাত মাস হয়ে গেছে, সাত মাস হওয়ার পরে আমি কি করছি আমি বলছি মনোমোদনা হচ্ছে যে এখন তো সাত আট মাস হয়ে গেছে প্রেগনেন্ট বা আমার বা সিলেট নিয়ে বা যে কোনো একজন তো হবে আমি মুক্তাকে নিয়ে আসি আমাদের, আমি করছি আবার ওখানে গেছি ওরা আমাকে পাতা দিয়েছে না মুক্তারাম বলছে তোমার বাড়ির মাতবর নিয়ে আসো চর্দা নিয়ে আসো তাহলে আমার মেয়েকে দেবো, তো আমি কি করছি আমি বলতেছি আমার একজন বলতেছে তুই একটা কাজ কর রাতে যায় তোর জীবন তুই পারবি হাতটা ধরে একদম গাড়ি তুলে ফেলবি ফাইনে নিয়ে আসবি, আমি কি করছি একবার গেছি এরকম যাইয়া হাত ধর দিই এ কি করছে আমার এই আদিয়া এই এর আম্মুকে বলছে আমার গাছ একটা দিয়ে বাড়ি দিয়ে দিয়েছে,
কি দিয়ে বাড়ি দিয়েছে
গাছ,
গাছ দিয়ে আপনার গায়ে হাত তুলেছে
এর মা,
এগুলো খুব ভুল এগুলো বড় মাপের ভুল,
আমি আমার স্ত্রীকে আনতে চাইতেছি আমার ঘরে ওরা মুখি করছে আমার ঘরে দেবে বাড়ি যাওয়ার আমি কিছু সারে দিয়ে জানা নিয়ে চলে আসছি বাড়িতে, দেখার পরে পনেরো দিন পরে আমি আমার মুখে বলছি আম্মু দেখেন আমি এর আনবো কিন্তু আমি শাস্তি দিব এর আনবো আর মামার বাড়িতে, আমার একটা সাজা আছে এটা যেটা আছে ওদেরকে নিয়ে আমি গেছি ওদের বাড়িতে, তো ও আমার ওর আম্মু এই এইটা হয়েছে সেটা হয়েছে আমার আমার সাজা থেকে অনেক কিছু বলছে, বলার পরে ওরা মুখি করছে এটা আবার দিয়েছে আমাদের সাথে, দেওয়ার পরে আমাদের বাড়িতে আনার পর এক মাস পরে ওরা ডেলিভারি হলো এটা আমার ছেলে হলো, আমার মুখি হচ্ছে খুশি আমার বুকে বলে দিয়েছে আমার মনে খুশি অনেক খুশি হয়েছে অনেক ওই যে আমার আব্বুকে বলতেছে যে আমাদের নাতি হয়েছে, আমার আব্বু কি করছে যা আমার আব্বু ভিতরে রাখছিল যা ইয়া ছিল সবগুলো আমার আব্বু ফেলে দিয়ে বলতেছে আমি সুগর আমি খুশি হয়েছি আমার যখন নাতি হয়েছে আমার ছেলে যখন ওদের সাথে মারছে যাক আমার নাতি হয়েছে আমি কিছু করার নাই আমি খুশি অনেক, এটা বলার পরে আমি কি করছি সব খরচা বসে সবগুলো দিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসছি, নিয়ে আসার পরে ওই যেদিন বাস আমার ছেলে হয়েছে ওই দিন আমাদের হাতে টাকা ছিল না এর আম্মুর থেকে আমার আম্মু কি করে দশ হাজার টাকা দান নিছে মুক্তার আম্মুর থেকে, আমার আব্বু টাকা দিছে একদিন পরে পাইতেছি টাকাগুলো, তো বাচ্চা দিয়েছে সেদিন দশ হাজার টাকা লাগতেছে ওখানে অপারেশন হয়েছে, এই টাকাগুলো কি করছে আমার আব্বু দুদিন পরে দিছে টাকাগুলো, আমার বাচ্চাটার এমনি এসে গেছে মেডিকেল থেকে বলছে যে ওকে চিটাঙ্গে নিয়ে বড় হাসপাতাল ভর্তি করার জন্য, তো আমি কি করছি বঙ্গবন্ধু হাসপাতাল ভর্তি করছি চিটাঙ্গে, ভর্তি করার পরে ওখানে টাকা লাগতেছে আমার আব্বু কি করছে বিশ হাজার টাকা যেগুলো দিছে মুক্তার আম্মুকে আর টাকাগুলো দিলেই এখানে টাকা লাগতেছে সব টাকা দিয়ে দিছি বঙ্গবন্ধু হাসপাতালে আমার ছেলের জন্য, ও মুক্তারাম টাকাগুলো রয়ে গেছে ওগুলো দিনে আর মুক্তারাম মেডিকেল বলতেছে আমার টাকা এখনো দিতে হবে আমি তোমার ছেলে তোমার বউ আমি চিনি না আমার দশ হাজার টাকা এখন দাও, ওটা বলছে যে ওই আমার ছেলেকে যেখানে শিশু হাসপাতালে নিয়েছি ওখানে বলতেছে
এই টাকাটা কি আপনাকে দিয়েছিল ট্রিটমেন্ট
দাঁড় দিয়েছিল দাঁড় দিয়েছিল মুক্তারাম বলছে আমার টাকাগুলো এখন দিতে হবে, তো আমি বলতেছি আমার আম বলতেছে দেখ বোন এখানে মেডিকেল এটাতে যা টাকা আনছি সবগুলো তো আমার নাতির জন্য খরচা হয়ে গেছে আমি কিভাবে দিতে পারি এখানে টাকা, তুই তিন দিন বা চার দিন এই ধৈর্য ধর চার দিন পরে এর আব্বা আমাকে টাকা দিচ্ছে এরা বাড়ির টাকা দেয় আমি তোর টাকা তোকে দিয়ে দেবো, মেয়ে তো তুরুক ও বলছে না আমার টাকা দিতে হবে, আমার আম কি করছে দশ হাজার টাকাগুলো দিতেছে দিয়ে বলতেছে দেখ তোর টাকা তুই নে দশ হাজার টাকা তুই আমার বাড়িতে আসবি না থেকে আমার বাড়িতে আমি যতদিন থাকি আমার বাড়িতে দিয়ে আসবি মুক্তার আম্মুকে বলতেছি, তো মুক্তা কি করছে মুক্তার আম্মুর সাথে সাথে আমার আম্মু লাগবে ঝগড়া, মুক্তা বলছে আমি থাকবো না বাচ্চাও রাখবে না এদের বাচ্চা এদের কাছে থাকে আমি চলে যাবো আমি এখানে আর থাকবো না, আমার
বুঝতে পেরেছি মানে একটা একটা গ্রামীণ পারিবারিক অবস্থা,
আমি কি করছি মানে আমি আমি কি করছি যখন ঝগড়া লাগছে আমি কি করছি ঘর থেকে বাইরে আমাদের ওই ফিসিং দিয়ে জমিন আছে জমিন যায় বসে রয়েছি আমি, মুক্তা কি করেছে ছেলেকে নিয়ে চলে গেছে ছেলের ওই টাইমে ছয় দিন বয়স ছেলেকে নিয়ে আর বাসার বাড়িতে চলে গেছে, চলে যাওয়ার পর মুক্তা আমাকে এই দিন রাতে ফোন করে বলতেছে তোকে দেখিস আমি কি করি, আমি বাড়িতে ছেলে ছয় মাস সাত মাস আমি যাইতেছি ওদের বাড়িতে মুক্তা কি করছে এই ডিভোর্স দিয়ে দিয়েছে আমার,
হোয়াট মানে বাচ্চা হওয়ার ছয় দিনের মাথায় নিয়ে গেল তার আট মাসের মাথায় আপনাকে ডিভোর্স দিয়ে দিল, এর মাঝখানে আপনি চেষ্টা করে বাচ্চাকে দেখতেই পারেন না,
অনেক চেষ্টা করছে আমি অনেক কান্নাকাটি করছে আমার বাচ্চাকে একটু দেখার জন্য,
বিয়ে করেন কত কত সালে
বিয়ে দুই হাজার নয়
2009 সালে বিয়ে করে চার বছর এই ঝগড়াঝাটি করলেন, কানাচড়া করলেন, দুবাই গেছিলেন, ওখানে একটা সম্ভাবনা ছিল সেটাও নষ্ট করলেন, তারপরে আসলেন, আসার পরে বাচ্চা কাচ্চা হয়ে গেল এর মাঝখানে, হওয়ার পরে সে বাচ্চাকে নিয়ে তারপরে দিল ডিভোর্স।
তারপরে এর সাথে
বললাম যে একটা ভুল সারা জীবনের জন্য চিহ্ন রেখে যায়, এখানেই শেষ হয়নি, এর পরে যে ঘটনাগুলো ঘটেছে সেটা আরো মর্মান্তিক। না আমরা সেই জায়গাটা একটু পরে আসবো, ততদিনে এই চার বছরে রিপার কি অবস্থা?
রিপার বিয়ে হয়ে গেছে,
দেখেছেন রিপা রিপার মতো করে চলে গেছে, কিন্তু ওর জীবন আর এই মুক্তার জীবন, এই দুই জীবনের টানাপোড়েন কি অবস্থা দাঁড়িয়েছে? আমরা পরিবার মনে করি যে এই বিয়ে দিয়ে দিলেই, বাচ্চাদের বিয়ে দিয়ে দিলেই অন্য কোনো মেয়ের প্রতি আকর্ষণ কিংবা অন্য কোনো ছেলের প্রতি আকর্ষণ এটা শেষ হয়ে যাবে, কিন্তু মূলত আমরা যে কত বড় ভুল করি, নিজেরা বিপদে জড়িয়ে পড়ি, ওদেরকেও বিপদে জড়াই, এবং সেটা শুধুমাত্র আমাদের এই প্রান্তিক পর্যায়ে সমাজে না, এটা একেবারে উচ্চতলার মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে সব জায়গাতেই টেন্ডেন্সিটা আছে। মেয়ের কোনো জায়গায় সম্পর্ক জানা পড়েছে মানে হচ্ছে যত তাড়াতাড়ি পারো মেয়েটাকে বিয়ে দিয়ে দাও, ছেলের কোনো জায়গায় সম্পর্ক ধরা পড়েছে মানে এটাকে তো আনা যাবে না, তার মানে ছেলের জন্য একটা প্রার্থী খোঁজো। এই যে আমাদের টেন্ডেন্সিগুলো, এগুলো যে কতটা ভয়াবহ হতে পারে তার একটা ছোট্ট এক্সাম্পল হচ্ছে আজকের এই মানিকের জীবনের গল্প। আমরা আবারও ফিরছি, শেষ হয়নি এখনো। হ্যাঁ বলুন, তারপর
তারপর দীপু যখন দিয়েছে ডিভোর্সটা আজ নাই, আমাদের বুড়ো অফিস থেকে কি করছে, আমাদের ইউনিয়ন পরিষদ থেকে একটা নোটিশ আসছে আমার কাছে, নোটিশটা বলতেছে যে আমি বুড়ো অফিসে যাওয়ার জন্য, ইউনিয়ন পরিষদে যাওয়ার জন্য, আমি কি করছি যাই নাই, ইউনিয়ন পরিষদে যাই নাই।
আচ্ছা,
না যাওয়া আবার কি করছে, ওরা পৌরসভায় থাকতো, মেয়ের অফিস থেকে একটা নোটিশ দিয়েছে আমার কাছে, ইয়াতে ডিভোর্স আনার জন্য ওখান থেকে। আমি কি করছি ওখানেও জানি না, যা আমি যখন দুই জায়গায় জানি, ওরা কি করছে থানায় মামলা করে দিয়েছে আমার নামে।
আচ্ছা, থানায় মামলা করে দিয়েছে,
মামলা করছে যে যার জন্য এই ওদের মরণের টাকার জন্য, ও ডিভোর্স দিয়েছে আমি মরণের টাকা দিতে হবে। আমি কি করছি থানা থেকে একটা নোটিশ দিয়ে থানাকে, থানাতে যাওয়ার জন্য আমি কি করছি থানাও জানি, থানায় যখন যাই নাই আমি বাড়িতে ছিলাম, থানা যখন যাই নাই এক মাস দুই মাস হয়ে গেছে, আর ছ মাসের পরে ডিভোর্স দেওয়ার পর তিন মাস হয়ে গেছে, একদিন আমার বাড়িতে পুলিশ আসছে রাত্রে আটটার দিকে আমার বোনকে দেয়নি,
তো মামলা করবে কেন, জন্য তো মামলা করতে পারবে না,
ও মহারণের জন্য মামলা করছে।
ওকে, মহারণের জন্য মামলা করেছে, মহারণা কত ছিল?
৬ লাখ টাকা
মহারণা ছিল। কে দিয়েছে এটা?
এটা আমার মামা দিয়েছিল।
৬ লাখ টাকা আপনার দেবার সামর্থ্য আছে? দেখুন, এই যার একটা বড় ভুল, এটা নিয়ে আমি হেলোইন 920 তে বহুবার বলেছি, আমাদের সমাজ ব্যবস্থায় যৌতুক নেওয়াটা একটা মারাত্মক রকমের অপরাধ, এবং এটা যারা যৌতুক নেয় এটা একটা আমাদের সামাজিক ভাবে তাদেরকে আমরা হেয় করি, সামাজিক ভাবে তাদেরকে আমরা বাঁকা চোখে দেখি, এবং যৌতুক নেয়া যৌতুক দেয়া দুটোই যে অপরাধ, এটা আমাদের সমাজে এখন মোটামুটি এস্টাবলিশড একটা ক্যাম্পেইন। এটা আমি মনে করি যে সব শ্রেণীর মানুষের নিজের নিজের জায়গা থেকে সমাজকে সচেতন করার জন্য স্পেশালি সরকারের একটা অনেক বড় অবদান আছে লাস্ট ওয়ান ডিকেডে, মানে একেবারে এক দশক ধরে, এবং এখন যৌতুক নেয়ার ব্যাপারটা আগের তুলনায় অনেক কমেছে, এবং যৌতুক নেয়াকে আমরা অনেক অনেক বেশি ঘৃণা করি। কিন্তু এই যে দেনমোহরের যে ব্যাপারটা, এবং এই দেনমোহরের ব্যাপারটা, ছেলের সামর্থ্য নাই, ছেলের হয়তো 1 লাখ টাকা সামর্থ্য আছে, কিন্তু সেটা সামাজিক প্রেস্টিজের জায়গা থেকেই হোক, ছেলে মেয়েটাকে কোনো কারণে কোনো যদি বিপদে ফেলে তাহলে যদি মেয়েটা যাতে বিপদে না পারে সেটার কারণেই হোক, দেনমোহর দেওয়ার সামর্থ্য আছে 50,000 টাকা, কিন্তু দেনমোহর করলো 5 লাখ টাকা, কিংবা দেনমোহর করছে 7 লাখ টাকা। এটা প্রথমত রিলিজিয়াস দিক বা ধর্মীয় দিক থেকে, আমি জানি ইসলামের দিক থেকেও আমার মনে হয় না যে এটা সঠিক, যুক্তিযুক্ত। আর দুই নম্বর যেটা, সেটা হচ্ছে এটাও আমার কাছে এক ধরনের যৌতুক মনে হয়, কারণ এটা কেন করবেন, এটা তো কোনো দিক থেকেই মূলত আইন সিদ্ধ না। যদি এই ছেলেটা যদি মেয়েটাকে নিয়ে ঘর সংসার করতে না পারে, কিংবা মেয়েটা যদি ছেলেটাকে নিয়ে ঘর সংসার না করতে পারে, সে টাকার ভয়ে সে বাধ্য হয়ে সংসার করছে, তো দুইজনের জীবনই নষ্ট, এক। আর দুই নম্বর হচ্ছে যে ওর সামর্থ্য নাই, তাহলে ওর কাছ থেকে কেন এত বেশি আদায় করা হবে? আবার এটা হচ্ছে সামাজিক প্রেস্টিজের একটা জায়গায়, মানুষজন বিয়ে হয়েছে এটা শুনে প্রথম যে কথাটা জিজ্ঞেস করে, দেন মোহর কত ছিল, মোহরানা কত ছিল, যখন শুনে মোহরানা ছিল 10 লাখ, যাক ছেলের তাহলে একটা মুরদ আছে বা কিরকম জানে একটা ব্যাপার স্যাপার আছে। এই ব্যাপারগুলোর জায়গাতে এখন একটা ক্যাম্পেইন হওয়া উচিত, একটা অ্যাওয়ারনেস হওয়া উচিত, বিশেষ করে দেনমোহরের জায়গাটাতে, এবং এটা এক ধরনের সামাজিক ব্যাধি হয়ে যাচ্ছে আমাদের সোসাইটিতে, এবং এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আপনি যেটা বলছিলেন যে আপনার এগেনস্টে মামলা হলো, পুলিশ আসলো আপনার পাশে, তারপর
রাত 8টার দিকে আমি কি করছি, আমাদের পাশের বাড়ি, আমাদের বাড়ির একটু সামনে যায় একটা বসার একটা জায়গা আছে, আমি ওখানে বসে বসে মোবাইলে গান শুনতেছি, মোবাইলে গান শুনতেছি, আমার ঘরে দুই তিনজন দু স্বামী দেখতেছি, একটা সিএনজির একটা সামনে,
আমি ড্রেস পরা ছিল,
হ্যাঁ পুলিশের ড্রেস পরা ছিল, আমি কি করছি আমার গেটের সামনে আসে এরকম করে চাইতেছি, তারপরে দেখতেছি পুলিশের ড্রেস পরা, আমি কি করছি আর ঘরে যাই নাই, এইদিকে দাঁড়াইছি, আর জানার পর আমি কি করছি ওখান থেকে সিএনজি করে সেটা চলে আসলাম, এই জায়গায় আসার পর আমি কি করছি একটা বেসালার বাসা নিয়েছি ওখানে, আমার তো ভিসা নাই, আমার আব্বু ভিসা দিতেছেন আমাকে বিদেশে যাওয়ার জন্য। আমি কি একটা বেসালের বাসা নিছি, তো আমার আম্মু আমাকে টাকা সবগুলো দিছে, আমি ওখানে থাকতেছি, ওখানে খাইতে থাকা টাকা সবগুলো দিছে, আমার টাকা দিছে, আমি ওখানে খানা পিনা খাইতে সবগুলো রান্না বান্না করে।
তখন আপনার কেমন লাগছিল? তখন আপনার মনে হচ্ছিল এই ওমানের জীবন অনেক ভালো ছিল?
ওইটা ওইটা তো বলতেছি, ওইটা আমি বলতেছি আমি যদি ওমানে যাই আসবো না আবার।
তখন বলছেন আপনি, আমি যদি এখন ওমানে যাই
আগে থেকে কষ্ট যদি আবার এখন দেয় আমি তবু আসবো না ওমান থেকে। আর
সামাজিক এই সম্পর্ক গুলো মানুষের ব্যক্তি জীবনকে কতটা নষ্ট করে বলুন। তারপর
তো আমি বাসায় থাকতে দুই মাস থাকছি, আমার আম্মু এক সপ্তাহ পরে 10 দিন পর আমাকে ওখানে যাই দেখে আসতো, আমাকে কিছু টাকা দিয়ে আসতো খরচার জন্য। তো এই দুই মাস পরে কি করছে, আমার আব্বু বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি আবার দেবো ভিসা, ওকে আবার মেডিকেল দিতে বলো।
আচ্ছা
আমাকে কি করছে, আমার আব্বু আবার ভিসা দিয়েছে, ভিসা দেওয়ার পর আমি বাসার থেকে চলে গেছি বিদেশে। বাসার থেকে বিদেশে চলে গেছি, চলে যাওয়ার পরে আমি ওখানে যাই, আমার আব্বু বলছে আব্বু আমি তো গাড়ি চালাতে জানি, আমি মিনিটের কোথাও মেহনতের কাজগুলো আমি তো করতে পারবো না, আমাকে তুমি একটা কষ্ট রাখবো, আমাকে গাড়ি লাইসেন্স নিয়ে দাও। আমার বুকে বলছি, আমার বলছে ঠিক আছে আমি কিছু টাকা দেবো, তুমি দুই মাস কোনো জায়গায় চাকরি করো, টাকাগুলো দিয়ে আমার থেকে কিছু দিও, তোমাকে আমি একটা লাইসেন্স নিয়ে দেবো গাড়ি। আমি কি করছি, প্রথম দেয় দুই মাস মুরগির খামারে চাকরি করছিলাম, মুরগির খামার থেকে আমাকে কিছু দুই মাস চাকরি করে আমাকে কিছু বেতন দিয়েছে ওখান থেকে, আর যা আমার আমি ওখানে 40,000 টাকা বেতন পেয়েছি মুরগির খামারে দুই মাসে, আর 80,000 টাকা আমার দিয়েছে, 1,20,000 টাকা আমি এক জায়গায় ইয়া করে বাইর করে আমি লাইসেন্স নিয়েছি গাড়ি 9টায় দিয়ে। আমি ওখানে ওমান ইব্রাহিম আমি গাড়ি লাইসেন্স নিয়েছি, ড্রাইভিং লাইসেন্স। লাইসেন্স নেওয়ার পর আমি কি করছি, এক মাস কাজ পাই নাই, কারণ আমি নতুন লাইসেন্স নিয়েছি, আমাকে চাকরি দিয়েছে কেউ। এক মাস পর আমি কি করছি, টাউনের মস্কিটে আমি একটা চাকরি নিয়েছি, ওখানে চাকরি করতেছি, চাকরি করতে করতে 9 মাস চাকরি করছি। 9 মাস করার পরে হঠাৎ আমার রুমে, আমি এরকম রুমে থাকতাম, আমি ইন্ডিয়ান কোম্পানি থাকতাম, রুমে থাকি আমার রুমের পাশে একটা আরবি রুম আছে, ওই আরবি কি হতো ওখানে মেয়ে নিয়ে আসতো রাত্রে, আরবি মেয়ে নিয়ে এসে ওখানে ডিসকো টিসকো চালা দিত, আমি ঘুম যেতে পারতাম না, অনেক সাউন্ড দিয়া ও এখানে গান বাজনা চলাইতো, ঘুম যেতে পারতাম না। আমি কি করছি, অফিসে কমপ্লেন দিয়েছি। তো মেয়েরা তখন ঘর আসছে, একদিন রাতে আমি কি জিত করে আমি আগে প্রথমে 3 চাকার ফান চালা দিয়েছি, মেয়েরা 3টা চাকার ফান চালা, আমি এটা ফোন দিয়েছি, মেয়েটার নাম নাম ছিল নাদা। আমি ওকে আরবি বলতেছি, নাদা ওই যেটা আমার ফাঁসে ঘর আসতো মেয়েটার নাম ছিল এরহাম ইলহাম। আমি বলছি, নাদা ইলহাম আইছে, আমি 3 চাকার ফান চালা দিয়েছি, তুই আই কি করবি ঘর। তো ও কি করছে, মেয়েরা কি করছে আর আসে নাই, ওখানে বেচা দিয়ে দিছে, মেয়েরা কি করছে আর আসে নাই ওখানে, যখন আসে নাই তখন এই ওই যে আমি ফার্ম ছাড়ার সময় গাড়ি আমার গায়ে পায়ের জুতা ছিল, জুতার ওখানে এলাকে ফিঙ্গার বসে গেছিল,
ছাপ পড়ছে
চাক্কা নিছে। তো ওই এটা যখন ইয়া কথাটা বলা পরে চলে যাইতেছে, চাক্কা যখন পাম নাই, যে ওমানির কাছে আসতো মেয়েটা, ওমানি ডাকছে, ওমানি দেখতে চাক্কা নিছে আমার জুতা ইয়া ছাপ, আমার জুতাগুলো ঘরের বাইরে যে জুতাগুলো আনছে ওখানে দেখছে, দেখার পর দেখছে আমার জুতা ছাপ রয়ে গেছে, ছাপ রয়ে যাওয়ার পর পুলিশে তো ফোন দিয়ে নিয়ে আসে আমাকে, ধরে ফেলছে ওমানে, ওমান পুলিশ আমাকে দৌড়ে ওখানে থানায় নিয়ে যায়, থানায় নিয়ে যাওয়ার পর বলতেছে তুই কি কেন ফার্ম ছাড়ছ, আমি বলছি আমি ছাড়ছি ফার্ম, এইরকম এরকম সমস্যা এই জন্য আমি ফার্ম ছাড়ছি। তো আমাকে জেলে যে আমি 3 দিন জেলে ছিলাম, মানে
এই পাম্প ছাড়ার কারণে, 3 চাকার পাম্প ছাড়ার কারণে 3 দিন জেল,
3 দিন জেলে ছিলাম। 3 দিন জেলের পরে জেল থেকে যখন আসি, আসার পরে কোম্পানি বলতেছে তোকে তোমাকে আমরা রাখবো না, তুমি দেশে চলে যাও।
দিস ইজ দা ডিসিপ্লিন অফ এ কান্ট্রি, মানে এটা যদি বাংলাদেশে হতো তাহলে কি হতো?
কোম্পানি বলছে দেখো,
ওকে ফাইন, আমরা এখানে একটা বিরতি নেই, আমরা একেবারে শেষ ভাগে এসেছি এবং আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা যেটা ঘটে গেছে, এই যে ঘটনাগুলো এতক্ষণ ধরে বললো সেটা সবচাইতে মর্মান্তিক যে ঘটনা ঘটেছে ওর জীবনে সেটা আমরা শুনবো মাত্র 5 মিনিটের বিরতির পর। খুব ছোট্ট একটা অংশ প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। ওকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আর জি কিবরিয়া নামে, ফিরছি ঠিক 5 মিনিট পর।
Close up presents Hello 8920. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, 5 মিনিট পর আমরা আবারও আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমরা একেবারে শেষ ভাগে রয়েছি, কথা না বাড়িয়ে আমরা আবারও মানিকের কাছেই ফিরছি। মানিক,
তারপর আমি ওই আমার কোম্পানি আমাকে রাখে নাই, ওখান থেকে আমাকে দেশে পাঠাই দেয় কোম্পানি।
আচ্ছা,
কোম্পানি বলতেছে যে তুমি, তোমাকে লাগবে না, যখন এটা করছো তুমি দেশে চলে যাও। আমি আবার দেশে চলে আসছি, দেশে চলে আসার পর এখন মুখটা তো আমার নামে মামলা দিয়ে রাখছে, আমি বাড়িতে আসিনি, আমি চিটাঙ্গে থাকতাম, চিটাঙ্গে 2 মাস থাকতাম। তো আমার এক ইয়া বলছে, ভাইয়া বলতেছে যে কিছু টাকা দাও, থানায় কিছু টাকা দেবো, তুমি ইয়া করিও না, এই ইয়াতে থাকতে বাসা থাকতে হবে না, আমি থানায় কিছু টাকা দিলে তুমি বাড়িতে থাকতে পারবো। আমি কি করবো, ভাইয়াকে 35,000 টাকা দিই থানায় দেওয়ার জন্য। তো আমি 35,000 টাকা ওরা দেওয়ার পরে বলতেছে তুমি এখন বাড়িতে থাকতে পারবো। আমি বাড়িতে থাকতেছি, 10 দিন 15 দিন থাকতেছি, 15-20 দিন 20 দিন হয়েছে মনে হয়, 20 দিন পরে রাতের রাত 4টা বাজ দিতেছে আমাদের দরজা নক করতেছে, দরজা যখন খুলছি দেখতেছি পুলিশ, পুলিশ বলছে যে আমার আম খুলছে দরজা, বলতেছে যে সামনে ফিরে কেউ যায় না, পিছনে পুলিশ আছে সামনে পুলিশ আছে, কেউ বাইরে হওয়ার চেষ্টা করিও না। ওইটা বলার পরে পুলিশ ঢুকে আমাকে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়ে আমার হাত ধরে পিছনে দিয়ে পুলিশ হ্যান্ডকাপ লাগাই, আমি পুলিশ করছিলাম ওর কাছে জিজ্ঞাসা করছিলাম আমার কি মামলা কি, কি জন্য আমাকে হ্যান্ডকাপ লাগিয়েছো, ও বলছে তোমার স্ত্রী মামলা করছে মরানার, মরানার মামলা সেজন্য ম্যারেজ করছি, ওখানে কাছে ওয়ারেন্ট আছে। তো এটা বলার পর আমাকে আমাদের ফটিকশুরি থানা থানাতে নিয়ে যায় রাতে 4টা বাজে, নিয়ে যাওয়ার পর আমি ওখানে থাকি, এর পর দিন 10টার দিকে আমাকে চালান দিয়েছে এই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে,
কেন্দ্রীয় কারাগারে চালান করে দেয়।
ওখান থেকে আমার বসে কথা বলছে, আমার অনেক কানা করতেছে, আমার বলতেছে যে আমার অনেক টাকা আছে, আমার অনেক জায়গা সম্পত্তি আমি সবগুলো বিক্রি করে আমি আব্বু তোমাকে বাইর করবো, তুমি চিন্তা করে না, আমার বাবাকে বলতেছে, আমি বলছি আব্বু আপনি কেন চিন্তা করতেছেন, আমি তো হাসতেছি, জেল আমি জেলের জন্য চিন্তা করতেছি আব্বু, তুমি চিন্তা করে না, তুমি কাজ করা আব্বু, আমি ভালো আছি, আমি জেলে অনেক অনেক ইয়ে থাকবো সুখে থাকবো, তুমি টাকা দিবা আমাকে জেল থেকে আমার বাইর করে ফেলবা, আমার মামা আছে একটা অনেক মানে আইন সম্বন্ধ বুঝে সবগুলো বুঝে, আমার মামাটা বলতেছে যে ভাই আপনি টেনশন করিয়েন না, মানিককে আমরা বাইর করে ফেলবো 5 দিন বা 6 দিন 1 সপ্তাহ 10 দিন বাইর করে ফেলবো, আপনি টেনশন করিয়েন না, আমার বুকে বলতেছে, আমার বলছে আমি যত টাকা লাগে তত টাকা দেবো, আমার ছেলেকে বাইর করে ফেলো, আমার মামাকে বলতেছে যে প্রথম দিন। তো এইটার পর আমাকে জেলে দেয় জসে, প্রথম দিন শুনে নেই ওই শোনানি শুনে নেই, ওরা মানে নেই, ওরা আসে নাই, তো আমাকে প্রথম দিন জেলে দেয়, জেলে দেওয়ার পর আমি 6 দিনের দিন আমার আবার করে তুলে দেখো তুমি বলবো ওকে 3 লাখ টাকা দিবা এই কিস্তি হিসাবে দিবা, টাকাগুলা সবগুলা কিস্তি হিসাবে দিবা, তোমাকে জামিন দিয়ে দেবে। আমি বলতেছি ঠিক আছে, আমার উকিল মেয়ে ছিল, আমি উকিলকে বলতেছি যে ম্যাডাম ঠিক আছে আমি আপনি যেরকম বলে এরকম বলবো, তো যারা বলছে ঠিক আছে 3 লাখ টাকা দাও মুক্তার কাছে শেষ করছে, তুমি 3 লাখ টাকা মানবা, ও মানতেছে না, ওর পক্ষ উকিল একটা ছেলে পুরুষ উকিল ছিল, উই বলতেছে হ্যাঁ হ্যাঁ মানছি মানছি, উকি আমি কিছু টাকা দিয়েছিলাম আগে,
উই উকিলে কিছু টাকা দিয়েছিলাম, হ্যাঁ
উকিল বলতেছে আমি মানছি মানছি, মানার পরে ও যশ বলতেছে যে তাহলে 1.5 লাখ টাকা ক্যাশ দিবা আর 1.5 লাখ টাকা 10,000 টাকা করে প্রতি মাসে মাসে দিয়ে দিবা,
মানে 5 লাখ টাকা দিতে হবে না, 3 লাখ টাকা
3 লাখ টাকা এদের পক্ষের উকিল যখন মাইনে গেছে, যশ বলছে ঠিক আছে তাহলে তুমি 1.5 লাখ টাকা ক্যাশ দিয়ে দাও আর 1.5 লাখ টাকা কিস্তি দাও 10,000 টাকা করে প্রতি মাসে। তো আমি কি করছি, আমি আমার আম্মুকে ফোন দিচ্ছি, আমি বলতেছি আম্মু এরকম বলতেছে আমার আব্বুকে বলো, আমার আব্বুকে তো আমার আম্মু বলে নাই, ওইটা আমার বলছে ঠিক আছে আমি দিয়ে দেবো টাকা, তুমি আব্বু টাকা ধরো টেনশন করিও না, পিছন দিয়ে জমিন দিটা সেটা বিক্রি করে আমি আমার ছেলেকে মুক্ত করবো, আমার আম্মু বলতেছে
দেখেন কোথায় দাঁড়াচ্ছে।
আমার আম্মু ওইটা বলার পরে আমাকে ওই কুড়ের থেকে জামিন দিয়ে দিছে, কুড়ে বলছে এর পরে 2 দিন সময় দিয়ে আমার 2 দিন পরে আমি 1.5 লাখ টাকা কুড়ে আনার জন্য, তো জামিন দিয়ে দিছে, আমি জামিন নিয়ে বাড়িতে আসতেছি রাস্তায়, তো আমার আম্মু ফোন দিতেছে আমারে তোমার আব্বুর একটু জ্বর উঠছে, তোমার আব্বুর কাছে তোমার আব্বু অসুস্থ লাগতেছে, বলছে ঠিক আছে আমি বাড়িতে এসে কথা বলবো, আমি বাড়িতে এসে আমার আব্বুর সাথে কথা বলতেছি, বাড়িতে যখন আসে আমার আব্বু ফোন করছে, বলতেছে আমার আব্বু বাবা তোমার কি কিছু করছে মারছে তার জেলে, আমি বলছি আব্বু আমাদের কিছু করে নাই, আমি একদম ভালো ছিলাম, আমি অনেক খুশি ছিলাম এখানে, আমাকে কেউ কিছু করে নাই। তো আমার আব্বু 12টার দিকে আমি আমাদের ঘরে ফিরে একটা সুর একটা পুষ্করি আছে, আমি ওখানে জাল মারতেছি মাছ ধরার জন্য, ওখানে আমার আব্বু কিন্তু 12টা বাজে আমার ফোন দিছে, আমার আম্মুর কাছে ফোন দিয়ে বলতেছে যে এই আমার আমার তুমি মিথ্যা কথা বলতেছো কেন, আমার ছেলেকে আমার ছেলে থেকে 10,000 টাকা বলে নেবে, আমার ছেলেকে 6 দিনের রিমান্ডে নিছে বলে, আমার ছেলে 10,000 টাকা না দিতে পারে বলে, আমার ছেলে 20 বছর জেল হবে, আমার বিজি থেকে বলতেছে আমার আম্মুকে, আমার আম্মু বলছে তোমাকে আজে বাজে কথাগুলো কে বলছে, যে আমার ছেলে তো যাবি নিয়ে বাড়িতে চলে আসছে, আমার আম্মু বলতেছে, আমার বলছে না তুই আমার সাথে মিথ্যা কথা বলতেছিস, আমার ছেলের যদি এদের ফাঁসে 10,000 টাকা দিতে না পারে আমার ছেলে 10 বছর জেল হবে, আমার ছেলেকে 5 দিনের রিমান্ডে নিছে, আমার আম্মু বলছে এগুলো তোমাকে কে বলছে বলো, আমারে আমার আব্বু বলতেছে যে এদের এদের এখান থেকে লুকাচ্ছে, আমার ফোন করছে নাম বলতেছে না,
মানে মুক্তাদের ওখান থেকে,
হ্যাঁ আমি বলতেছি আব্বু আমি ওইটাকে ফোন করে, আমি বলতেছি আমার আম্মু বলছে আম্মু আমার আব্বু কি বলতেছে, যে বলতেছে তোর আব্বু কি আজে বাজে কথা বলতেছে, এটা বলে আমার মূল্যায়ন কাটে দিয়েছে। এটা দেওয়ার পরে 12টা দুপুর 12টা আমি পুকুর থেকে উঠছি, উঠে আমাদের বাড়ির পাশে একটা মেজবান দিয়েছে আমাদের চট্টগ্রামে মেজবান, আমি কি করছি মেজবানে গেছি খাওয়ার জন্য, আমার আব্বু কি করছে একটা বার আবার ফোন করছে, ফোন করে বলতেছে আমার মুখে আমার তো বেশি খারাপ লাগতেছে, আমি দেখি দেশে চলে আসতে পারি কিনা, আমার আব্বু 28 বছর বিদেশ,
এর মাঝখানে আসেনি একবার,
2 বছর বাদে একবার একবার আসে, এবার গেছে 5 বছর আসেনি,
ওরে বাবা
5 বছর আসেনি আমার আব্বু, কি করছে আমার আম্মু বলতেছে তোমার কি অসুখ তুমি বাড়িতে চলে আসো, আমার ছেলে তোমাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাবে চিটাঙ্গে, এই বাড়িতে চলে আসো, আমার আব্বুরে বলতেছে আমার আম্মু, আমার বলে আছে ঠিক আছে আমি এখন রাখি, আমার মরে তো টাকা নাই আমি রাত্রে ফোন করবো, আমার আম্মুকে বলতেছে যে আমার আব্বু আমার মরে এখন টাকা নাই আমি একটু কাজ করতেছি এখানে আমি রাত্রে ফোন করবো আমি এখন রাখি, আমার আব্বু বলতেছে যে আমার বলে আছে ঠিক আছে রাখো, রাখার পরে মোবাইল রেখা দিয়েছে, আমি মেজবাকে আসি আমার মুখে বসে আমি তোমার মুখ খাওয়া আমার মুখে মনটা জানা একরকম একরকম করতেছে আমার মুখ, বলছে আমি এরকম করতেছে না, বলতেছে আমার বলছে বাবা তোমার বাবার নাকি অসুখ, জ্বর উঠছে, শরীর ঠিক না, অসুস্থ লাগছে তোমার আব্বুর কাছে, আমার বউ বাড়িতে চলে আসবে। আমি বলতেছি আমু চলে আসুক আমি ডাক্তার দেখাবো, আমার আমার বুকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো ওষুধ লাগিয়ে। ওইটা বলার পরে আমি কি করছি, ওই ফুটবল খেলা খেলার জন্য আমার বাড়ির পিছনে একটা মাঠ আছে, ওখানে ফুটবল খেলার জন্য গেছি। যাওয়ার পরে আমি ফুটবল খেলা 20-25 মিনিট খেলছি, খেলার পরে আমার ছোট বোনটা ওখানে গেছি, আমি যেখানে খেলা খেলছি ওখানে যা বলছি আমার আমার দুনো হাত দিয়ে এরকম রাখছি, ভাইয়া তাড়াতাড়ি 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 আই। আমি বলছি খেয়েছি রে, বলছে যে আমাদের আমাদের দুইটা বাড়ি, এখন যেই ঠিকানা আছে এটা আমাদের নতুন বাড়ি, আমাদের পুরন বাড়ি একটা আছে। আমার বোনটা বলছে ভাইয়া পুরন বাড়িতে সবাই কান্নাকাটি করতেছে, বাবা নাকি কি অসুখ। আমি বলতেছি যা তুই চলে যা, আমি আমার বোনকে গাড়ি দিয়েছি, বলছি এক থাপ্পড় মারবো এখন, যাচ্ছে আমি খেলা খেলতেছি যা। তো ও কি করছে আমার ওইটা বলার পর আমার বোনটা কান্না করে দিছে, কান্না করে বলছে যে ভাইয়া তুই তাড়াতাড়ি আব্বু মা আব্বু কথা বলতেছে না, আব্বুর মাত বন্ধ হয়ে গেছে, আব্বু নাকি স্ট্রোক করছে, এটা সবাই বলতেছে। ওটা যখন শুনছি আমি আর দেরি করি নাই, আমার কাপড় যেগুলো ছিল খেলা খেলতেছি লম্বা প্যান্ট যেগুলো ছিল শার্ট ওগুলো এখানে রাখি, আমি দিছি দৌড় হাফ প্যান্ট পরা ছিল। বাড়িতে এসে দেখতেছি অনেক লোক আমাদের ওটা নেই, সবাই কান্নাকাটি করতেছে, যাই সবার কাছে পুষ করতেছি আমি কি হয়েছে তোমরা কান্নাকাটি করতেছো, আমাদের আমাকে একটু বলো কি হয়েছে তোমাদের, আমাকে একটু বলো, সবাই বলতেছে তোমার আব্বু নাকি স্ট্রোক করছে, তোমার আব্বু কথা বলতেছে এমনি স্ট্রোক করতেছে স্ট্রোক করছে। তো আমি কি করছি ওটা শোনার পরে আমি বিদেশে ফোন দিছি, আমার আঙ্কেল আছে, আমার মামতো ভাই আছে, আমার পোতা ভাই আছে, সবার কাছে আমি ফোন দিতেছি আমার আব্বু কি অসুস্থ হয়েছে, আমার আব্বু কেন স্ট্রোক করছে আমাকে বলো। কেউ ওদিক থেকে ফোন তার রিসিভ করতেছে না বিদেশে, আমি 9 জনের কাছে ফোন দিয়েছি কেউ রিসিভ করতেছে না। তারপর কি করছে আমার এরকম করতে করতে মাগরিব টাইম হয়ে গেছে, মাগরিব টাইম হয়ে গেছে, আমার সারা সবাই কান্নাকাটি করতেছে, আমি আর আমার আম্মু শুধু আছে, কি সমস্যা আমাদেরকে বলো, আমার আব্বু কি সমস্যা, আমার আম্মু বলতেছে এর কি সমস্যা হয়েছে বলো, আমি বলতেছি আমার আব্বু কি সমস্যা বলো, তোমরা কান্নাকাটি করতেছে কেন, সবাই কান্দতেছে আমাদেরকে কিছু বলতেছে না কেউ। এরকম করতে করতে 100 আদান দিতেছে, 100 আদান দেওয়ার পরে আমার আম্মু এবার কান্দতেছে, আমিও কান্দতেছি, কি সবাই কান্দা, আমার পুরনো বাড়ি থেকে আমার চাষি আমার চাষা আমার জেঠা দাদা সবাই কান্না করতেছে, কি রে কি হয়েছে আমার আব্বু, ফোনও কেউ ধরতেছে না বিদেশে, সবাই ফোন করতেছি ফোন রিসিভ করতেছে না কেউ, কি হয়েছে। আমি আবার যখন 100 আদান দিয়েছে আমার মামতার একটা ওখান থেকে ফোন দিছে, ফোন দিয়ে আমাকে বলতেছে, ফোন দিয়ে আমাকে বলতেছে ভাই তুই কান্দিস না, তোর বাবা মারা গেছে, তোর বাবাকে পুলিশের গাড়িতে তুলে দিছে, আমার মামতার একটা আমাকে ফোন দিয়ে বলতেছে।
মাত্র 40 দিন আগে এই ঘটনাটা ঘটেছে প্রিয় শ্রোতা। 28 বছর ফ্যামিলির জন্য দেশের বাইরে থাকা এই লোকটা, ওনার অপরাধটা কি ছিল, রাত 3-24 ঘন্টা পরিশ্রম করে 10-15 হাজার টাকা রোজগার করত শুধুই সংসারটাকে ভালো রাখার জন্য, ওনার অপরাধটা কি ছিল, ছেলের টেনশনে সে এখানে স্ট্রোক করে মারা গেল, তাকে মিথ্যা ইনফরমেশন দেওয়া হয়েছিল এবং সেই মিথ্যা ইনফরমেশনের কারণে সে ওখানে মারা গেল। পৃথিবীতে এরকম অসংখ্য বাবা আছেন যারা নিজ পরিবারের জন্য নিজের সন্তানের জন্য নিজের পুরো জীবনটাকেই শেষ করে দেন। আমরা শুধু এই একটা জিনিসই আপনাদেরকে এই অনুষ্ঠানে বলতে চেয়েছি, কেউ ভুল করলে সেটার খেসারত দিতে হয় এবং সেই খেসারতটা ভয়াবহ। ওর সন্তানকে হারিয়েছে, ওর বাবাকে হারিয়েছে, ভুলটা কি ওর ছিল, ও তো বিয়েটা করতে যায়নি। যেটা বলছিলাম 40 দিন হয়েছে না বাবা মারা গেছে,
40 দিন হয়েছে মারা গেছে, মাবুর বয়স হয়েছিল 48।
লাশ এসছে বাংলাদেশে,
আমার বোন দেখে আমি কোনো মতো বুঝাতে পারতেছি না, আমার বোনটা আমার বোনরা সবাই বলতেছে আমার জন্য আমার আব্বু মারা গেছে, কেউ আমি কিছু বলতে পারতেছি না, কারণ আমার আব্বু মারা গেছে আমার জন্য, আমি দেখতেছি, আমি যদি এগুলো না করতাম বা আমি বিয়ে না করতাম বা আমি যদি প্রথম থেকে গুলা না করতাম তাহলে আমার আব্বু আজকে মারা যাইতো না, আমার যদি জেলে না নিত আমার আব্বু মারা যাইতো না।
আজকের স্টোরিটা যারা শুনছেন বিশেষ করে ওর মতো বয়সী যারা আছেন, আমি জানি বাংলাদেশে এবং দেশের বাইরে অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে এটা শুনবেন, প্রেম করেন ভালোবাসা করেন যেটাই করেন না কেন, ঠিক আছে করেন, কিন্তু পরিবারকে ধ্বংস করে না, পরিবারকে কষ্ট দিয়ে না। ও যে কষ্টটা পেয়েছে সেই জায়গাটায় যদি নিজেরা কাউকে যদি না দেখতে চান, মানে প্রত্যেকটা মানুষই যদি এই আজকের গল্প থেকে এমন শিক্ষাটা নেন যে বাবা মাকে অন্তত কষ্টটা দিব না, বাবা মাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে হয় এমন কোনো সিদ্ধান্ত যাতে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে যাতে না নিই, তাহলে আজকের এই গল্পটা আমার মনে হয় প্রত্যেকেই মনোযোগ দিয়ে শুনে মনে রাখা উচিত। নাথিং টু সে, কারণ এর চেয়ে কষ্টের কি হতে পারে, মানে দিস ইজ ইনটলারেবল, একদম ইনটলারেবল। আপনার বাবার কাছে যে মিথ্যা ইনফরমেশনটা গেল এটা তো ওই পরিবার থেকেই কেউ না কেউ
দিয়েছে,
এবং আপনি শেষ পর্যন্ত এখন বাবা বিশ্বাস করতে পারেননি যে আপনারা যেটা বলছেন সেটা সত্যি।
আমরা
টাকা দিয়েছেন আপনি পরবর্তীতে ওই লয়ারদের কাছে বা কোর্টে টাকা দিয়েছেন? 1.5 লাখ টাকা দিয়েছেন?
হ্যাঁ 1.5 লাখ টাকা দিয়েছি। 1.5 লাখ টাকা দেওয়ার পর দিন আমার বোমা লাগেছে।
এই টাকাটা কোথা থেকে পেলেন?
এই টাকাটা আমার জমা ছিল, আমার আব্বুর টাকা জমা ছিল। থ্যাংক ইউ।
আর প্রতি মাসে কিস্তি দেন এখনো?
হ্যাঁ এই বুধবারে কিস্তি আছে।
সামনের বুধবার কিস্তিটা কোথায় দিতে হয়? কোর্টে গিয়ে দিতে হয়?
গিয়ে দিতে হয়।
আপনার স্ত্রীকে দেখেছেন? আপনি সন্তানকে দেখতে পেরেছেন এরপরে?
আমার স্ত্রীকে দেখছি, সন্তানকে দেখিনি।
এখনো দেখেননি?
সন্তানকে
ওই 6 দিনের পরে এখন পর্যন্ত দেখা পাননি?
দেখিনি।
পারবেন আপনার স্ত্রীকে কোনোদিন ক্ষমা করতে?
না পারবো না, কোনোদিন ক্ষমা করবো না। কেন?
আপনার স্ত্রী তো সেখন আর নাই, ডিভোর্স দিয়ে দিয়েছে।
আমাকে একজন বলছিল নাকি কোথায় জানি বিয়ে হয়ে গেছে।
বিয়ে হয়ে গেছে এরকম কথা?
আমি বিয়ে হয়ে
কেন আসলাম? মানে আমাদের এই সুদূর ফটিক ছুটি থেকে এরকম কষ্ট করে রাত জেগে না ঘুমিয়ে না খেয়ে এই লাখ লাখ মানুষের কাছে এই জীবনের গল্পটা বলতে কেন আসলেন?
আমি আসছি এই জন্য, আমার মতো যেন এরকম কেউ ভুল আর না করে। আমি যেগুলো করছি আমার মতো কেউ যেন ভুল না করে। আমি যদি মুখটাকে বারবার আমাদের বাড়িতে না আনতাম, আমি যদি ও ডিভোর্স দিয়েছে আমাকে 2013, আমি 2014 ওকে আমাদের বাড়িতে আনছি, যদি না আনতাম আমাকে অ্যারেস্ট করে তখন আমার আব্বু মারা যেত না। আমার মতো ভুল যেন কেউ না করে। এরকম যেখান থেকে যে ভাই যে বোন যারা শুনতেছে, আমি সবাইকে বলতে চাই, এলো 9 2 0-র মাধ্যমে বলতে চাই, আমার মতো বলছে না কেউ আর না করে। কেউ যেন এরকম আজকে এই এরকম ইয়াতে হিরো 9 2 0-তে খান্না করতে না হয়, আমার মতো ভুল করে সবাইকে বলতে চাই এটা।
সবাই অনেক ভালো থাকুন প্রিয় শ্রোতা, আমার আর কিছুই বলার নেই। আগামী বুধবার ঠিক রাত 12টায় আরো একজন বন্ধু আসবে এখানে এই চাকরিতে বসে নিজের জীবনের গল্পটা বলার জন্য। একজনের ভুল, একজনের কান্না, একজনের কষ্ট, একজনের অপরাধ আমাদের যেন সেই সব কান্না ভুল এবং অপরাধ থেকে দূরে রাখে। আপনারা অনেক ভালো থাকুন, আপনারা আছেন বলেই এই অনুষ্ঠানটি এতদূর পথে আসতে পেরেছে। আজকের মতো শুভরাত্রি।